ABC FM 89.2. We play the coolest music.
Guasha.
ABC Radio 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা, আর সাথে আছে শারমিন। আর প্রতিবারের মতন প্রথম ঘন্টার গল্পও রয়েছে এবং প্রথম ঘন্টার পরে রয়েছে কুয়াশার মূল কাহিনী, যা শুনবার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন। আজকে যে প্রথম ঘন্টার গল্পটি রয়েছে তার নাম হচ্ছে পাতালের মাতুল, লিখেছেন শ্রী সুধীর চন্দ্রনাথ রাহা আর পড়ে শোনাবে সেতু। তাহলে চলুন আজকের প্রথম কাহিনীটি শুনবো এখন। আর এখন শুনবেন আজকের গল্পের প্রথম পর্ব। আর প্রথম পর্ব শেষ হবার পর ছোট্ট একটা বিরতি রয়েছে, তারপর বিরতির পর সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন।
কথা শুনলে গায়ে জ্বালা ধরে গায়ের লোকের। যতন আলী সে আসুক ডলফিন নামে, মাতা হেসে উড়িয়ে দেন, ও ছেলে আমার তেমন নয় গো, দুটো দিন যেতে দাও বাছারা, ওর বুদ্ধিটা একটু পাকুক, তখন দেখো ও একটা নাম করা মানুষ হবে দেশের মধ্যে। একটু ক্ষমা ঘেন্না, এই কয়টা দিন তোমরা না করলে আর কে করবে বলো? বিধবা অনাথা মেয়ে মানুষটাকে কি আর বলা যায় মুখের উপর, বেগুন বেচা মুখ করে সবাই চলে যায় হেলিগার গিন্নির সম্মুখ থেকে। গজ গজ করে আড়ালে আড়ালে,
শাসন নেই, শিক্ষা নেই, বুদ্ধি যখন পাকবে ও ছেলে তো হবে ডাকু। এই 15-16 বছরে যা নমুনা ছাড়ছে বাছা ধন, কারো বাগানে একটা আপেল থাকবার জো নেই, ও গিয়ে রাতের আধারে তা পেড়ে এনেছে। কারোর মোড়ক উঠোনের বাইরে আসবার জো নেই, ও তাকে ভোগে লাগিয়েছে শিক্ষা বাপ করে, বুদ্ধি পাকলে।
অনাথা হেলিগার গিন্নির মুখ চেয়ে গায়ের লোক বাধ্য হয়ে দোষী ছেলেটাকে ক্ষমা ঘেন্না করে, তবে সদাই তারা সচেষ্ট থাকে ওর ছোঁয়াচ বাঁচিয়ে চলতে। সবাই চোখ কান মেলে রাখে যাতে নিজের ছেলেগুলো উচ্ছন্নে না যায় ওর সঙ্গে মিশে। উপায় কি, সাবধান থাকতেই হবে কয়টা বছর, যতদিন বুদ্ধি না পাকে ডলফের। সবাই ডলফের ছোঁয়াচ বাঁচিয়ে চলে, কেবল এক বুড়ো গ্রুন্ট সারা, গির্জার চাকরি করে গ্রুন্ট, গায়ে কেউ মরলে গ্রুন্টই তার কবর খোড়ে, কাজে একটু আলাদা রকম খাতির আছেই গায়ের ভিতর, সেই খাতিরটুকু সম্বল করে বুড়ো লেগে গেল। কি করে ছেলেটাকে কোনো একটা কাজে ভিড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টায়। ডাক্তার নিপারসেন হচ্ছে গায়ের একমাত্র ডাক্তার, ওষুধপত্র তার তত নেই, যত আছে মোটা মোটা ডাক্তারি কিতাব। যখনই কোনো রোগী আসুক দেখতে পাবে ডাক্তারটি বসে আছেন সেই সব কিতাবেরই কোনো একখানায় তন্ময় হয়ে। রোগী দাঁড়িয়ে বা বসে নিজে ব্যারামের বৃত্তান্ত বলে গেল, ডাক্তারের চোখ কিন্তু বই ছেড়ে রোগীর দিকে একবারও তাকিয়ে দেখল না। বৃত্তান্তটা শেষ হলে একটা হাঁক শোনা গেল, ডাক্তার ডাকছেন তার সহকারীকে ওষুধ দেবার জন্য। সহকারী একজন চিরদিনই রাখেন ডাক্তার নিপারসেন, একাধারে সে ছাত্র ও কম্পাউন্ডার, গায়েরই কোনো গরিব ছেলেকে তিনি বহাল করেন এ কাজে, উদয় আসত সে খাটে, বড়ি পাকায়, মলম বানায়, পাঁচ মিশালি ওষুধে জল ঢেলে ঢেলে লাল নীল সাদা এসব ওষুধ তৈরি করে হরেক রকম, বিনিময়ে খেতে ও শুতে পায় ডাক্তারের বাড়িতে, আর পায় ভবিষ্যতের জন্য দরাজ প্রতিশ্রুতি।
তোকে আমি পুরোদস্তুর ডাক্তার বানিয়ে দেব, আমি মরলে আমারই জায়গায় তুই দখল করতে পারবি হে গায়ে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু।
ছাত্র কম্পাউন্ডার এ যাবৎ অনেক এসেছে নিপারসনের কাছে, কেউ এক বছর কেউ দুই বছরের বেশি টেকেনি। এক ঘেমির জন্যই হোক অথবা পেট ভরে খেতে না পাওয়ার জন্যই হোক, উজ্জ্বল ভবিষ্যতের পাকাপোক্ত প্রতিশ্রুতি সত্ত্বেও সবাই পালিয়ে গেছে একে একে। গ্রন্ট শুনতে পেল আবার কম্পাউন্ডারের সিংহাসন খালি হয়েছে নিপারসনের ডাক্তারখানায়, সে গিয়ে ধরে পড়ল ডাক্তারকে।
জল ফেলির কাকে নিতেই হবে মশাই, ওর বাবা আমার বন্ধু ছিল, আমার খাতিরে ছেলেটার একটা হিল্লে করে দিন আপনি।
ডাক্তারের কাজ মানুষকে কবরে পাঠানো, গ্রন্টের কাজ মানুষের জন্য কবর খোঁড়া, কাজেই পরোক্ষভাবে দুজনকে সহকর্মী না বলা যাবে কেন, অবশ্য গ্রুন্ট তো নিশ্চয়ই ডাক্তারকে মনে করে সহকর্মী, তা নইলে কিসের জোরে সে খাতির দাবি করে তার কাছে। সে যাই হোক, খানিকটা গাইগুই করে শেষ পর্যন্ত জলফকেই চাকরি দিলেন ডাক্তার। পাড়াপড়শি মন খুলে আশীর্বাদ করল ডাক্তার আর গ্রুন্ট দুজনকেই। নিপারসেন ডাক্তারের চাকরি যখন নিয়েছে জলফ, দিনের বেলাটা অন্তত গায়ের বাড়িগুলো রেহাই পাবে ওর দৌরাত্ম থেকে। আশীর্বাদ করলেন হেলিগার গিন্নিও। তার এতকালের আশা বুঝি সফল হবার পথ ধরেছে এইবার। নিপারসন তো বলেইছেন যে ডফকে ডাক্তার করে দেবেন। তা ডাক্তারের চেয়ে মান্যগণ্য লোক আর কে থাকতে পারে পাড়ার জায়গায়? তিনি পড়শিদের ডেকে ডেকে বলতে লাগলেন, দেখলে তো আমি বলিনি যে ও একটা নাম করা মানুষ হবে দেশের মধ্যে? দিন কাটে, ডলফ নাম করা মানুষ হবার জন্য উঠে পড়ে লেগেছে, খেটে যাচ্ছে ভূতের মতো, না খেটে উপায় নেই। ডাক্তারটি করা মনিত, বড়ি পাকানো, মলম বানানো, পাঁচমিশালে ওষুধে জল ঢেলে ঢেলে নীল নীল সাদা হরেক রকম মিক্সচার তৈরি করা, এসব ব্যাপারে এক মিনিটের ঢিলেমি দেখলে নিপারসন গর্জে ওঠেন,
তবেই তুমি হয়েছো ডাক্তার। কাজে ফাঁকি দিতে চাও যদি বেরিয়ে যাও আমার ডাক্তারখানা থেকে।
হায়, বেরিয়ে যাওয়ার উপায় যদি থাকত। ডলফ কি এক মিনিট দেরি করতে বেরিয়ে যেতে? এর কাজ তার একদম ভালো লাগে না। এ যাবত তার দিন কেটেছে মাঠে মাঠে দস্যিপনা করে, কখনো কোনো পড়শি ঘোড়ার সওয়ার হয়ে দেশ বিদেশে ছুটে বেড়াচ্ছে ঝড়ের বেগে, কখনো বা হটসন নদের দুর্বার স্রোতে গা ভাসিয়ে দিয়ে সাঁতার কাটছে এপার ওপার। সেই ডলফ কিনা বুক সমান উঁচু টেবিলের সামনে দাঁড়িয়ে পিল বানাচ্ছে ঘন্টার পর ঘন্টা। জীবনে ধিক্কার এসে গিয়েছে ওর, কবে সে এ শিক্ষানবিশে লাথি মেরে বেরিয়ে পড়তো রাস্তায়, যদি না তার লজ্জা করত, অন্যথা মায়ের দুঃখের অন্নে ভাগ বসাবার জন্য সেই মায়ের বুকের কুড়েতেই ফিরে যেত। লজ্জা করবে, পারবে না ডলফ মায়ের মনে কষ্ট দিতে। মাঝে দিন গুনছে, কবে ডলফ ডাক্তার হয়ে বেরুবে, কবে সে দশজনের একজন হয়ে মাথা উঁচু করে বেড়াবে এই গ্রামে। ডলফ ভাগ্যকে অভিশাপ দেয়, তবু দিনের পর দিন পিল বানাতেই থাকে নিপারসনের টেবিলে দাঁড়িয়ে। বললে লোকে হয়তো বিশ্বাস করবে না, এইভাবে ২৪ ঘন্টা নিজেকে শাপান্ত করতে করতেও পরিপূর্ণ ৪টি বছর নিপারসনের ডাক্তারখানায় কাটিয়ে দিল ডলফ হেলিগার। ডাক্তারি সে থোড়াই শিখেছে, ডাক্তার হওয়া তার ভাগ্যে আছে এমন আশা ভুল ক্রমেও সে কখনো করে না। ২০ বছর বয়স হল রলফের, গাটটা জোয়ান সে এই বয়সেই। আর এই সময় ঘটল একটা ঘটনা, দেদার পয়সা জমেছে নিপারসন এই গায়ে ডাক্তারি করে করে, কি করা যায় সে পয়সা দিয়ে? গা থেকে মাইল তিনেক দূরে একটা বাড়ি সস্তায় বিক্রি হচ্ছে শুনে কট করে তিনি তা কিনে ফেললেন। কিনবার পরে তার চক্ষু স্থির, বাড়িটা যে হানা বাড়ি সে খবর তো তাকে আগে কেউ দেয়নি। নিপারসনের মতলব ছিল বাড়িতে আপাতত এক ঘর চাষিকে তিনি বসাবেন, বাড়ির লাগোয়া জমিগুলো আবাদ করবে তারা, আধা আধি বখরা দেবে ফসলের ফি বছর, কিন্তু দেখো বরাতের ফের। কোন চাষি ও বাড়িতে বসবাস করতে রাজি হয় না, এমনকি লাঙল নিয়ে ও বাড়ির জমিতে ঢুকতেও তারা নারাজ।
কাটা মুন্ডুটা জমের হাতে কে তুলে দেবে মাথায় বলুন,
সাফ জবাব দেয় সবাই। ডাক্তার যখন বাড়ি নিয়ে হাবুডুবু খাচ্ছেন, ডল ফেলো একটা প্রস্তাব নিয়ে, বলেন যদি আমি গিয়ে বাড়িটায় বাস করি কিছুদিন, ভূত আমায় করবে কি, আমি ওখানে বাস করেও জানতে আছি, এটা যখন দেখবে চাষিরা সাহস পাবে ওদিকে ফিরতে। নিপারসন তো লুফে নিলেন এ প্রস্তাব, নিজে তিনি যথেষ্ট বিশ্বাস রাখেন যে ভূতেরা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে মানুষের। বাড়ি কেনার অর্থটা বিলকুল লোকসান হতে বসেছে দেখেও নিজে গিয়ে ওখানে বাস করার কল্পনা এক মুহূর্তের জন্য মগজে আসেনি তার। হাজার হোক পয়সা লোকসান হলে তা একদিন কোন না কোনো ভাবে পূরণ হতেও পারে, কিন্তু যান লোকসান হয়ে গেলে তা আর পূরণ হবার ভরসা নেই কোনোদিনও। তবে ডলফ যেতে চাইছে, যাক না, হাজার হোক নিজের জীবনে অন্যের জীবনে বহুত ফারাক, হ্যাঁ যায় যদি যাক, কিন্তু ডলফ সে যেতে চায় কেন? সে কি ভূতে বিশ্বাস করে না নাকি? তা করে, পাড়া গায়ের ছেলে, জ্ঞান হওয়ার পর থেকেই ভগবানে আর ভূতে সমানভাবে বিশ্বাস করতে শিখেছে। হ্যাঁ বিশ্বাস করে, তবে ভয় করে না। করে না এই কারণে যে ভয় বস্তুটাই তার অস্থিমজ্জায় কোথাও নেই। ভূত আছে থাকুক, একটা শক্ত সমর্থ মানুষের সে কি ক্ষতি করবে? আর বলতে কি, ভূতের অস্তিত্বে ষোলো আনা বিশ্বাস আছে বলেই জলফ যেতে চাইছে হানাবাড়িতে, স্রেফ একঘেয়ে জীবনে একটুখানি বৈচিত্র্যের আশায়। বিল পাকিয়ে পাকিয়ে জীবনটাই যে বিষাদ লাগছে তার কাছে। ডাক্তারের কাছে একটি শুধু অনুরোধ রাখলো ডলফ, তার মায়ের কাছে এ খবর এক্ষুনি যেন না পৌঁছায়। যাক কিছুদিন, সব লোক যখন জানবে মাও জানবেন আস্তে আস্তে, গোড়ায় জানতে পারলে মা একটা কান্নাকাটি ছুড়ে দেবেন, একটা বিষম বাগড়া পড়ে যাবে ব্যাপারটায়। তাই হল, যথাসময় একদিন সন্ধ্যার পরে নিঃশব্দে হানাবাড়ির দিকে রওনা হয়ে গেল ডলফ। সঙ্গে গেলেন ডাক্তার নিজে তার প্রাথমিকটিকে নিয়ে। বাড়িটা দেখে শুনে দেবার জন্য আর কি। একটা ঘর খুলে ডলফকে তার ভিতর থিতু করে দিয়ে ওরা দুজনে ফিরে আসলেন। ডাক্তারের হাতে লণ্ঠন, রাধুনির হাতে একটা মোমবাতি, ডলফের বগলে একখানা কম্বল। 3 মাইল পথ, 1 ঘন্টার মধ্যেই বসে গেল সবাই। জায়গাটা এমন, দিনের বেলায়ও একা সেখানে গেলে গা ছমছম করার কথা। চারিদিকে ছোট ছোট পাহাড়, মাঝ বরাবর একটা নিচু উপত্যকায় ওই একটিমাত্র বাড়ি। যথেষ্ট পুরনো বটে, তবে ভেঙে চুড়ে পড়েনি এখনো। আসবাবপত্র অনেকই রয়েছে, তবে সবই কেমন সেকেলে ধরনের। ওলন্দাজেরা যখন উত্তর আমেরিকার এই অঞ্চলটাতে প্রথম আসে উপনিবেশ গড়ে তোলবার জন্য, সেই যুগের। বলাই বাহুল্য, ডলফরাও ওলন্দাজ। এ ফ্যাশনের খাট বিছানা, টেবিল চেয়ার গায়ের ধনীদের বাড়িতে সে আগেও দেখেছে। কাজেই এ বাড়ির পরিবেশটা তার ঘরোয়া বলেই মনে হল, সেও একটা স্বস্তি। অনেক লম্বা লম্বা বারান্দা পেরিয়ে, অনেক সরু সরু সিঁড়ি মারিয়ে ডাক্তার ডলফকে এনে তুললেন একখানা বৃহৎ শয়ন কক্ষে। একপাশে বৃহৎ খাট, তাতে ছেঁড়া গদি। অন্য পাশে বৃহৎ অগ্নিকুণ্ড, তাতে আগুন নেই, কোথা থেকেই বা থাকবে। মাঝখানে একখানা বৃহৎ সোফা, তার উপরে আচ্ছাদনের কোনো বালাই নেই, শক্ত কাঠে ধুলো জমে আছে রাশি রাশি। ডলফ কম্বল বিছিয়ে ফেলল ছেঁড়া গদির উপর। রাধুনি মোমটা জেলে অগ্নিকুণ্ডের মাথায় বসিয়ে দিল। ডাক্তার বললেন, দরজা বন্ধ করে শুয়ে পড়ো, কেমন? এটা বলেই লণ্ঠন এবং রাধুনি নিয়ে তিনি বেরিয়ে পড়লেন ঘর থেকে। ডলফ ঘরের দরজায় খিল এঁটে দিল এবং শুয়ে পড়ল হানাবাড়ির ছেঁড়া গদিতে। ভূতের কথাই ভাবছে সে, তা তো সন্দেহ নেই। তবে সে ভাবনার সঙ্গে ভয়ের সংস্রব আদৌ নেই, যা আছে তা হল কৌতূহল। গায়ে ঘরে ভূত হচ্ছে একটা পহেলা নম্বরের আলোচ্য বিষয়। যদি এমন কোন লোকের সঙ্গে ডলফের আজও পরিচয় ঘটেনি যে নাকি নিজের চোখে ভূত দেখেছে, আর যদি ডলফ নিজের চোখে তা দেখতে পায়, তাহলে সে অবশ্যই নিজের বরাতের প্রশংসা করতে পারে। ভাবতে ভাবতে ঘুমিয়েই পড়ল ডলফ। কতক্ষণ ঘুমিয়েছিল তার হিসাব কে দেবে? হঠাৎই ঘুম ভেঙে গেল, মোম তখনও চলছে। সেই আলোতে ডলফ দেখল এসেছে ভূত, সত্যি এসেছে। ঘরে আর সে একা নয়। দরজা যদিও আগের মতো খিলবদ্ধ রয়েছে, তবু এক দশাসই লম্বা চওড়া আদবয়সী পুরুষের আবির্ভাব ঘটেছে হাড্ডিসার সোফার উপর। পোশাক তার পুরনো কালের ওলন্দাজদের মতোই, লালচে চুলদাড়ির বেষ্টনীর ভেতরে পাকাটি মুখখানা তার বড়ই যেন বিষণ্ণ দেখাচ্ছে। বেশ মনোযোগ দিয়ে দুজন দুজনকে দেখছে, ভূত দেখছে ডলফকে, ডলফ দেখছে ভূতকে।
Be shown impossible to tune out of ABC Radio, FM 89.2. Cause that's how we do it.
Kuasha.
ডলফ ভাবছে, ভূতটা যখন এসেইছে কথা বলে না কেন? কিংবা ভয় দেখাবার মতলবে যদি এসে থাকে, ভেংচি টেংচি কাটে না কেন? পরক্ষণে তার মনে পড়ে গেল, ভূতের তো রক্ত মাংসের দেহ নেই, যা দেখা যাচ্ছে তা ছায়া বই আর কিছু নয়। ছায়া কথা বলবে কেমন করে? আর ভেংচি ভয় দেখাবার জন্য ও হয়তো আসেই নি আদৌ। তবে ওর সঙ্গে আলাপ জমানো যায় কেমন করে? খানিকটা ইতাস্তাত করে বেশ মোলায়েম সুরে ডলফ বলল, দেখুন মিস্টার ভূত, আপনি যখন দয়া করে দেখা দিয়েছেন অধমকে, তখন অবশ্যই ধরে নিতে পারি যে আমার কাছে কোনো দরকার রয়েছে আপনার। সে দরকারের কথাটা চটপট বলে ফেললে ভালো হয় না? রাত এখনো খানিকটা বাকি আছে বোধ হয়, আরো একটু ঘুমোতে চাই। না, জবাব নেই মিস্টার ভূতের তরফ থেকে। অতঃপর কি করা যেতে পারে তাই ভাবছে ডলফ। এমন সময় ভূতটা উঠে দাঁড়ালো সোফা ছেড়ে, হেঁটে গেল 2 পা, দরজার দিকেই গেল, তারপর থামল, আর পিছন ফিরে তাকালো ডলফের দিকে। ডলফ যেন দেখল ভূতটা মাথাটা নাড়ছে অল্প অল্প, যেন সে ইশারায় ডাকছে ডলফকে সঙ্গে আসবার জন্য। ডলফ উঠে বসল বিছানার উপর। ভূত আবার 2 পা হাঁটল, আবার থামল, আবার ইশারা করলো তেমনি ভাবে। নিশ্চয়ই ভূত এইটাই চাইছে যে ডলফ তাকে অনুসরণ করুক। মতলব কি ভূতটার? ভীষণ কৌতূহল হচ্ছে ডলফের। সে উঠে দাঁড়ালো খাট থেকে, দুই পা সেও এগিয়ে গেল ভূতের দিকে। এবারে ভূতের মাথা বেশ জোরে জোরে নড়ছে, বেশ খুশি খুশি ভাব তার। ভয়? ডলফ এই জিনিসটার সঙ্গে পরিচিত নয়। ভূত কেন তাকে সঙ্গে আসতে বলছে জানবার জন্য দারুণ ব্যস্ত হয়ে পড়েছিল। ভূত দরজা ঘেঁষে দাঁড়িয়ে আবারও ইশারা করল ওকে। তারপর কি কাণ্ড, বেমালুম উবে গেল ডলফের চোখের সামনে। ডলফ চোখ কচলাচ্ছে। সত্যি উবে গেল নাকি, নাকি চোখের ভুল হচ্ছে ডলফের? না, ভুল তার হয়নি, সত্যিই নেই ভূতটা। অর্থাৎ সে ঘর থেকে বেরিয়ে পড়েছে। ঘরের ঢোকার বেলাও বন্ধ দরজার ভিতর দিয়ে সে ঢুকেছিল, বেরুবার বেলায়ও বন্ধ দরজা তার গতিরোধ করতে পারেনি। কিন্তু বেরিয়ে যাওয়ার আগেও সে তৃতীয়বার ইশারা করে গিয়েছে ডলফকে। ডলফ কি ভয় পাবে তার সঙ্গে যেতে? আরে তাই কখনো হয় নাকি, ভয়? ছি, যেহেতু বন্ধ দরজার ভিতর দিয়ে বেরোনো ডলফের পক্ষে সম্ভব নয়, তাই সে খুলে ফেলল দরজাটা। বাহ, ওই যে মিস্টার ভূত, ঠিক দুই পা সামনে দাঁড়িয়ে আছেন তার প্রতীক্ষায়। তারপর সরু সরু সিঁড়ি আর লম্বা লম্বা বারান্দা বেয়ে বেয়ে অনেকক্ষণ ধরে ভূতকে অনুসরণ করল ডলফ। অবশেষে ভূত থামলো একটা দরজায়, তারপর আবার চট করে উবে গেল ওর সম্মুখ থেকে। এবার আর ভেবে দেখবার কিছু নেই, ডলফ দরজাটা খুলে ফেলল। ঠিক ওই তো দাঁড়িয়ে আছে। ডলফকে দেখেই সে আবারও চলতে শুরু করল। এবার আর তারা বাড়ির ভেতরে নেই, খোলা উঠোন, তারপরে খানিকটা মাঠ। অনেক পথ পেরিয়ে বিশাল এক ইদারার পাশে গিয়ে দাঁড়ালো ভূত। ডলফও আছে ভূতের পিছনে। ভূত আবারও ফিরে তাকালো ডলফের পানে। জ্যোৎস্নায় ঝকঝক করছে চারিধার, ভূতের মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে ডলফ। কি করুণ আবেদন বেচারা ভূতের চোখে মুখে। কিছু একটা সাহায্য যে ডলফের কাছে ও চাইছে তাতে তো আর কোনো সন্দেহ নেই। কি সাহায্য হতে পারে সেটা? হায় বেচারা ভূত, তার তো কথা বলবারও সামর্থ্য নেই। এইবার আর এক কাণ্ড, ভূত ইদারার ভেতর নেমে যাচ্ছে যে। আরে কোথায় যাই, কোথায়? ডলফের দিকেই দুই চোখে দৃষ্টি নিবন্ধ রেখে ভূতটা ধীরে ধীরে নেমে যাচ্ছে ইদারায়। এইবার তার কোমরের নিচের সবটা অদৃশ্য হয়ে গেল। এবার বুক, এবার কাঁধ, আর একটা মিনতি ভরা ইশারা, তারপর ভূত অদৃশ্য। ভূতটা পাগল নাকি? ওর ওই শেষ ইশারা শিরোধার্য করে ডলফ ইদারায় নামবে, এরকমটা যদি ও প্রত্যাশা করে থাকে, তবে ডলফ বলবে ভূতটা নেহায়েতি ভূত, ওর কোনো আক্কেল নেই। ডলফ নিশ্চয় নামবে না, তবে ইদারার উপর থেকে ঝুঁকে পড়ে যতটা সম্ভব দেখে নেবে ওর নিচের অবস্থাটা। উঁচু গাঁথনি দিয়ে ঘেরা রয়েছে ইদারার মুখ। ডলফ এসে সেই গাঁথনির উপর দিয়ে ঝুঁকে পড়ল। চাঁদের আলোতে ইদারার নিচের দিকটা পরিষ্কার দেখা যাচ্ছে, জল চকচক করছে জ্যোৎস্নায়, তবে বহু বহু নিচে। আর ভূত? বেমালুম হাওয়া, সে ওই পাতালে ডুব মেরেছে নিশ্চয়ই। এই পাতালেই থাকে নাকি ও? অমন ইটপাথরের মোকাম পছন্দ নয় ওর। কি যেন একটা কি পাতাল থেকে তুলে আনবার জরুরি তাগিদ রয়েছে ওর, না আনলে যেন কিছুতেই চলবে না, জিনিসটা যেন তারই, তার ছাড়া আর কারুর নয়। তারপর স্বপ্নেই সে আবার দেখল সেই বিষণ্ণ বদন ভূতটাকে, সে যেন ঠোঁট নাড়ছে। ডলফের কানে যেন ভূতের স্পষ্ট কথা ধরা পড়ছে।
ওটা তো তোমারই, একটু মেহনত করে তুমি ওটা তুলে আনো বাবা, তুমি তো ভীতু নও।
ঘুম ভাঙলেই ডলফ দেখল রাত ভোর হয়ে এসেছে। সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল বাড়িটা থেকে। লোকজন জেগে ওঠার আগেই নিপারসেনের ডাক্তারখানায় তাকে পৌঁছাতে হবে। সে যে হানাবাড়িতে রাত্রি যাপন করেছে এটা আপাতত কাউকে জানানো চলবে না। না, কিছুই দেখিনি, অঘরে ঘুমিয়েছি সারা রাত। ডাক্তারের নানা প্রশ্নের জবাবে সাফ জবাব দিয়ে যাচ্ছে ডলফ। ভূত তো দূরে থাক, একটা ছাড় পোকা পর্যন্ত কামড়ায়নি। বরাত ভালো ডলফের, দিনের ভেতর একসময় গ্রান্ট এলো ডাক্তারের বাড়িতে বেড়াতে। ডলফ কোনোদিন যা করেনি তাই করলো আজ। মুখটা কাঁচু মাচু করে গ্রান্টকে বলল, কাকা বড্ড মুশকিলে পড়েছি, কিছু পয়সা আমায় দেবে? কোনোদিন যে পয়সা চাইনি সে আজ চাই কেন? গ্রান্ট অবাক, তবে গ্রান্ট ভালোবাসে ছেলেটাকে। পকেটে যা ছিল সব ঝেড়ে ডলফকে দিয়ে দিল। সন্ধ্যা হতে না হতে ডলফ বেরিয়ে পড়ল একটা মোমবাতি নিয়ে। আজ তো আর পথ দেখাবার জন্য ডাক্তার বা রাধুনির যাওয়ার দরকার নেই তার সঙ্গে। ডলফ বেরুল কিন্তু সোজাসুজি হানাবাড়ির দিকে না গিয়ে উঠল গিয়ে গায়ের মুদিখানার দোকানটাতে। আজ ডলফের দরকার কয়েক গাছা মজবুত দড়ি। ডাক্তারের গরু বাঁধবার দড়িগুলো বিলকুল পচে গিয়েছে। একটা একটা করে ছয় গাছা দড়ি সে বেছে নিল, দাম মিটিয়ে দিল গ্রুন্ডের পয়সা দিয়ে। হানাবাড়িতে পৌঁছে ডলফের কাজ হলো আজ ঘরে গিয়ে শুয়ে পড়া নয়, ইদারার পাশে বসে খাটো দড়িগুলো জোড়া দিয়ে দিয়ে একটা পেল্লায় লম্বা দড়ি বানানো। তাছাড়াও সেই পেল্লায় লম্বা দড়ির মাঝে মাঝে একটা গেরো দেওয়া, নামবার সময় ওইসব গেরোতে হাত রাখা চলবে। ইদারা থেকে সামান্য দূরে একটা বাবলা গাছ, কালই তা লক্ষ্য করেছিল ডলফ। সেই গাছের গুড়িতে শক্ত করে দড়ির এক মাথা বেঁধে ফেলল সে, তারপর দড়ি ঝুলিয়ে দিল ইদারার ভিতর। জলের তলাতেও দড়ি নেমে গেল অনেক দূর। ডলফ জামা কাপড় ছেড়ে রাখল বাবলার তলায়। শীতের দিন নয়, তবু শীত শীত করছে বইকি, কেমন যেন শিউরে উঠছে দেহের ভিতর। শীত না ভয়? ভয় ধাত, কিন্তু শীতও না। তবে এটা কি? যা খুশি তা হোক, ডলফ সরসর করে নামছে, মাঝে মাঝে জিরিয়ে নিচ্ছে দড়ির গিট ধরে যাতে নতুন দড়ির ঘষায় হাতের চামড়া ছড়ে না যায়। কিন্তু কতক্ষণ আর? নামতে শুরু করার একটু পরেই ডলফ দেখল সে জল শুয়েছে। যদি উপর থেকে মনে হয়েছিল গভীর ইদারার তলায় পৌঁছতে অনেক সময় লাগবে, বরাত জোর, কুয়োর জল গরম, যতক্ষণ খুশিও থাকতে পারবে এ চলে, কতক্ষণ থাকতে হবে কে জানে। ভূত মশায়ের মতলবখানা এবার বোঝা যাচ্ছে একটু একটু। এইখানে ইদারার জলে পড়ে আছে তার হাড়গোড়গুলো, গির্জারাঙ্গিনায় কবর না পাওয়ার দরুন আত্মা শান্তি পাচ্ছে না তার। ডলফকে ডেকে নিয়ে আসার পিছনে ভূতের উদ্দেশ্য ছিল এই যে তার হাড়গুলোকে তুলে নিয়ে খ্রিস্ট ধর্মের বিধান মতে কবর দিক। বড় চাকরি এখানে কথা নয় মিস্টার ভূত, বহুত ঝামেলার ব্যাপার এটা। তবু নেমে যখন আশাই গিয়েছে, নিঃসন্দেহ হয়ে নেওয়াই ভালো, মাথাটাই ডলফ পেয়েছে যাবৎ, ধরটাও এখানেই আছে তো। এমন যদি হয় যে ধরটা এখানে নেই, শুধু কাটা মুন্ডুটাই পড়ে আছে, তাহলে ডলফ এক্ষুনি সেটাকে তুলে নিয়ে যেতে পারে। তারপর গ্রুন্ডকে খোশামত রাজি করিয়ে গির্জার হাতে একটা গর্ত করে সে পরের কথা, আগে জানা দরকার সত্যিকার অবস্থাটা। ডলফ আবার ডুব দিল, একটা আংটার ভিতর হাত ঢুকে গেল ডলফের, অনায়াসে এক হাতেই ওটা উঁচু করে তুলে ফেলল ডলফ। জলের উপর ভেসে উঠে দেখল একটা বালতির মতোই বস্তু, মাঝারি আকারের। কি থাকতে পারে এতে? বালতির মুখে একখানা থালা চাপা দেওয়া হয়েছে, সরু তার দিয়ে তা আবার বালতির সঙ্গে মজবুত করে বাঁধা। কি থাকতে পারে এর ভেতর? বালতিটা দড়ির শেষ মাথায় বেঁধে ফেলল ডলফ, ওঠার সময় উপরে নিয়ে যাবে। তারপর হাড় গড়ের সন্ধানে আবার দিল ডুব, বড় ছোট নানা আকারের হাড়ের টুকরো উঠতে লাগলো একটার পর একটা। মানুষটাকে খণ্ড খণ্ড করে কেটে ইদারায় ফেলে দিয়েছিল কোন ডাকুর দল। কি জন্য? ওই বালতিটার জন্যই কি? হাড়গুলো আপাতত থাকুক, বালতিটা নিয়ে যাওয়া যাক, রহস্যের সমাধান হয়তো ওর ভেতরেই আছে। ডলফ আগে নিজে উপরে উঠে আসলো দড়ি বেয়ে, তারপর বালতি শুদ্ধ দড়িটাও টেনে তুলল। প্রথম কাজ জামা কাপড় পরে নেওয়া, তারপর বালতি আর দড়ি নিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়া, সেখানে দরজা বন্ধ করে বালতি খুলে দেখা। খুলে যখন দেখল, ডলফের চক্ষু স্থির, এক বালতি মোহর বালতির ভিতর আর একটা পিতলের মজবুত কৌটা, সেটা খুলতে রীতিমতো বেগ পেতে হলো ডলফকে, এমন ভাবে তা বন্ধ করা যাতে জল ঢুকতে না পারে কৌটাতে। তবু অনেক চেষ্টায় তা খুলল ডলফ। আর কিছু নয়, একখানা চিঠি, ওলন্দাজ ভাষায় তাতে লেখা, মাত্র 18 বছর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম পয়সা করবার জন্য, ক্যালিফোর্নিয়ায় নদীর চড়ায় বালি ধুয়ে ধুয়ে সোনার কণা বার করেছি প্রায় 20 বছর ধরে, তারপর শহরে গিয়ে বেচলাম সেই সোনার কণাগুলি, মন্দ দাম হল না, তারপর শুরু করলাম লগ্নির ব্যবসা চড়া সুদে, বছর দশেক রইলাম সে ব্যবসা নিয়ে, তারপর বাড়ির জন্য মনটা অস্থির হয়ে উঠল, ব্যবসায় গুটিয়ে ফেলে এক বালতি মোহর কিনে ফেললাম সর্বস্বের বিনিময়ে। বাড়ি এসে দেখি আপনজন সব মরে গিয়েছে, তবে একটা ছোট বোন নাকি বেঁচে আছে হটসনের কুলে ক্যাটস্কিল পাহাড়ের আনাচে কানাচে কোনো এক জায়গায়, তার স্বামীর নাম গুস্টেড হেলিগার। এই পর্যন্ত পড়েই চমকে আতকে একেবারে লাফিয়ে উঠল ডলফ, গুস্টেড হেলিগার তো তারই বাবার নাম, এ চিঠি যার লেখা সে তাহলে সাক্ষাৎ মামা ডলফের। হ্যাঁ মনে পড়েছে তো, তার মা তো মাঝে মাঝেই তার এক নিরুদ্দেশ মামার গল্প করে থাকে, কি নাম যেন, স্পিঙ্কেল, ফিলিয়াম ভ্যান্ডার স্পিঙ্কেল। চিঠির নিচে ওই যে নাম সই রয়েছে ফিলিয়াম ভ্যান্ডার স্পিঙ্কেল, নিজের উত্তেজনা নিজেই কোন রকমে শান্ত করল ডলফ, তারপর পড়ে ফেলল চিঠির বাকি অংশটা। খুঁজতে খুঁজতে স্পিঙ্কেল এই বাড়ি পর্যন্ত এসে পড়েছিল, হঠাৎ ঝড় বাদলা শুরু হলো বলে আশ্রয় নিল এই বাড়িটায় রাত কাটাবার জন্য, কিন্তু তাতেই সর্বনাশ, মালিকেরা কি উপস্থিত ছিল না, এখানে ছিল এক পাল চাকর বাকর, তারা কেমন করে যেন টের পেয়ে গেল যে বালতিতে ভর্তি সোনা, আর তারা যে টের পেয়েছে তা বুঝতেও পারল স্প্রিংগেল। তার মনে নিশ্চিত ধারণা হল যে রাতের ভেতরেই তাকে খুন করে ওই চাকরেরা তার সোনা লুট করবে। কি করব, কেমন করে রক্ষা পাবো এই সংকটে? এই ভাবতে ভাবতে স্প্রিংগেল লিখে ফেলেছিল এই চিঠিটা, কেমন করে রক্ষা পাবো। এই কথাতেই চিঠি শেষ। না, রক্ষা সে পায়নি। চিঠি লেখার পরের ঘটনাগুলো ডলফ অনুমান করেই নিল। চিঠি কৌটোয় বন্ধ করে বালতিতে রেখে সেই তুমুল ঝড় বাদলায় বাড়ির আশ্রয় ছেড়ে হয়তো বেরিয়ে পড়েছিল মামা। চাকরগুলো হয়তো সঙ্গে সঙ্গে ধাওয়া করেছিল পিছনে। পালাবার মুখে বালতিটা লুকিয়ে ফেলবার জন্যই হয়তো বেশি ব্যস্ত ছিল স্প্রিংগেল, তাই ইদারাটা দেখতে পেয়ে ওটা ফেলে দিয়েছিল তারই ভেতর। তারপর চাকরগুলো হয়তো তাকে ধরে ফেলেছিল, আর মোহর না পাওয়ায় দারুণ রাগের মাথায় স্প্রিংগেলকে খুন করে ফেলে দিয়েছিল ওই ইদারাতেই। সে যাই হোক, মামার অর্থ ভাগ্নেই পেয়েছে। পাতাল থেকে তুলে এনে মামাকে যথাশাস্ত্র কবর দেবেই ডলফ।
এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার প্রথম কাহিনী, যার নাম ছিল পাতালের মাতুল। লিখেছেন শ্রী সুধীন্দ্রনাথ রাহা, এবং এতক্ষণ পড়ে শুনিয়েছে সেটা সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার দ্বিতীয় কাহিনীতে যাবার, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী শুনব। লিখেছেন আজকের কাহিনী শেগুফতা আবিদ শাড়ি। এখন শুনলেন কাহিনীর প্রথম পর্ব, তারপরে আবারও ফিরে আসছি আমি। আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম, আর সঙ্গে আছি শারমিন। ইদানিং আমাদের চারপাশে তাকালেই বোঝা যায় সমাজের নৃশংস অপরাধের হার বেড়েই যাচ্ছে। বড় বড় উন্নত দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমাদের মতো উন্নয়নশীল সমাজে অনেক ধরনের নৃশংস অপরাধ ঘটছে, সেটা যে সমাজে বা দেশেই হোক না কেন। বিষয়টি সুস্থ মানুষ গঠনের জন্য শ্রেয় নয়, কারোর কাম্যও নয়। আর সেই সাথে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যারা এইসব নৃশংস অপরাধগুলোর প্রতীকী রূপ দেখছেন, কিংবা সংবাদ মাধ্যমে ঘটনার চিত্র পাচ্ছেন, তাদের মনোজগতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে মানসিক চাপ। অনেকের কাছে প্রাত্যহিক জীবনে সুস্থ সুন্দর মন নিয়ে থাকা কঠিন হয়ে পড়ে। প্রতিনিয়ত মনোজগতে তৈরি হওয়া এই মানসিক দুর্দশার কষ্ট শুভ নয়। তাছাড়া যিনি ভিকটিম, তিনি যদি প্রাণে বেঁচেও যান, পরবর্তীতে তার মাঝেও মানসিক অসুস্থতার রেশ থেকেই যায়। তার পরিবার পরিজনও প্রচণ্ড মানসিক অস্থিরতায় থাকেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে যিনি বা যারা নিপীড়নের শিকার হচ্ছেন তাদের মানসিক চাপ বা অসুস্থতা তদারকি করারও কেউ নেই। ব্যাপারটা যে ইচ্ছাকৃত তা কিন্তু নয়। মানসিক স্বাস্থ্য সম্পর্কে অস্বচ্ছ ধারণাই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। বরং এই বিষয়ে যথেষ্ট সচেতন পরিবেশের অভাবে ভুক্তভোগীদের অনেকেই মানসিক অস্থিরতা, উদ্বিগ্নতা, বিষণ্নতা প্রকাশ করতে পারেন না। ফলে মানসিক চাপ এমন পর্যায়ে পৌঁছে যায় যে পরবর্তীতে তাদের অনেকেই পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভোগেন। অবশ্য অনেকের দুর্দশার জন্য দায়ী থাকে তাদের নিয়তি। আধুনিক যুগে যে বিজ্ঞান সর্বময় ক্ষমতার অধিকারী, সেই বিজ্ঞানও এই পৃথিবীর বুকে অনেক অশরীরী শক্তির বিচরণ স্বীকার করেছে, যার যৌক্তিকতা আজও পর্যন্ত কেউ খণ্ডন করতে পারেনি। মানুষ যখন এই সমস্ত শক্তির কাছে পরাজিত হয় তখনও সে কোনো না কোনোভাবে ভিকটিম, কিন্তু অপরাধীকে খুঁজে পাওয়া সবার সাধ্যের বাইরে। নিয়তি ভেবে সব হারিয়ে সবকিছু মেনে নেয় আপনজনেরা। আধুনিক মনস্তত্ত্বের অতিপ্রাকৃত শক্তির যুদ্ধে কুয়াশার চাদরে ঢাকা পড়ে কিছু মানুষের জীবন, কিছু মানুষের নিয়তি, অথবা নিয়তির আড়ালে লুকিয়ে থাকে অনেক বড় কোনো অপরাধ। এমনই জটিল ধাঁধায় মোড়া বছর পনেরো আগে ঘটে যাওয়া এক গল্প শুনব আমরা আজকের কুয়াশায়।
হ্যালো
হ্যালো, তুমি ফিরেছো বাসায়?
হ্যাঁ, এইমাত্র ফিরলাম।
বুঝতে পারলাম। মিনিট দশেক আগে আরো একবার ফোন করেছিলাম, তুমি ধরলে না দেখে ভাবলাম এখনো ফেরোনি। যাই হোক, শোনো।
বলো।
আমি একটু বাড়ি যাচ্ছি, তিন দিন থাকবো। তোমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিলাম, কিছু মনে করনি তো?
না না, কি মনে করব। বাড়ি যেতে চাচ্ছ যাবা, তো কবে যাচ্ছ?
কাল ভোরে রওনা দিব। অত সকালে তুমি তো ঘুম থেকে উঠবা না, তাই এখনই জানিয়ে দিলাম।
আচ্ছা, তাহলে তুমি কবে ফিরছো? আজ সোমবার, মানে বৃহস্পতিবার?
না, ওই দিনও থাকবো, থেকে তার পরদিন ফিরব।
আচ্ছা যাও, গিয়ে ঘুরে আসো, এর মধ্যে তো তোমার সাথে আর কথা হচ্ছে না।
না রে, কথা হবে না, তবে তুমি তাড়াতাড়ি বাসায় ফিরবা, ঠিক আছে? আর বেশি দেরি করবা না, তুমি অনেক রাত করে বাড়ি ফেরা শুরু করেছ আজকাল।
আরে তুমি অকারণে চিন্তা করা শুরু করেছ আজকাল, চিন্তা করো না সন্দেহ করো তা তুমিই জানো।
তুমি যেমন কাজ করবা আমি তো তাই করব না কি? তুমি কি সন্দেহ করার মতো কোনো কাজ করেছো?
মা আসলে ঠিকই বলতো, চাকরি বাকরি করা মেয়েরা ভয়ঙ্কর সন্দেহ প্রবণ হয়।
হায় রে, কেন যে ওনার নাম নিলা, কাল এক জায়গায় যাত্রা করব।
অরুণা,
আচ্ছা তুমি বলো, উনি কি আমাকে কম জ্বালিয়েছেন? এভাবে কোনো শিক্ষিত মানুষ থাকতে পারে কোনো বাড়িতে? উনি যেভাবে চাইতেন সেভাবে থাকা সম্ভব ছিল, তুমি বলো।
আচ্ছা বাদ দাও, যা হয়েছে হয়েছে, এখন সব ভুলে যাও। ব্যাগ গোছানো হয়ে গেছে?
কিছুটা বাকি আছে, এখন করে ফেলবো।
ওকে যাও গুছিয়ে নাও, আর কি বলবো, কথা হবে শুক্রবারে।
দিবাকর চ্যাটার্জি একটি ওষুধ কোম্পানিতে কেমিক্যাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছে 25 দিন হল, নতুন একটা কোম্পানি, সেখানে অ্যাডভাইজার হিসেবে কাজ করতে হবে সব মিলিয়ে 3 মাস, তারপর পার্মানেন্টলি জয়েন করবে কি না সেটা ভেবে দেখবে। এখন আপাতত মুন্সিগঞ্জে ফ্যাক্টরির কাছে একটি বাসা নিয়ে থাকছে, ম্যানেজার আর ক্যাশিয়ারের দায়িত্ব আপাতত তাকেই সামলাতে হচ্ছে। একটা নতুন ছেলে জয়েন করেছে 2 দিন হল, দায়িত্ব বুঝিয়ে দিতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। এই ঔষধ কোম্পানির মালিকের আরো ব্যবসা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইট ভাটা। এখানেই তার 2টো ইট ভাটা আছে, মালিকের অবস্থা পুরোই রমরমা, আর দিবাকরের উপর মালিকের অগাধ আস্থা। দিবাকর এর আগে ওনারই এক বন্ধু ডাইং ফ্যাক্টরিতে চাকরি করত, সেখান থেকে অনেক পটিয়ে অনেক বেশি টাকা বেতন অফার করে দিবাকরকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এত কেন পছন্দ দিবাকরকে ওনার কে জানে, তবে কাজও যে করিয়ে নিচ্ছে 3 গুণ। এখানে আসার পর থেকে দম ফেলার পর্যন্ত সময় পায়নি দিবাকর, এই 3 মাসে ঢাকাতে নিজের বাড়িতেও ফিরতে পারবে বলে মনে হয় না। মাঝে মাঝে খুব বেশি হাঁপিয়ে উঠছে সে, অরুণাকে একলা রেখে এসেছে। যদিও দিবাকরের ভাই রূপকর কাছেই থাকে, তবু সবসময় তো আর থাকে না, সম্পর্কটাও তো আর আগের মতো নেই, তবু কোনো সমস্যার কথা জানলে ছুটে আসবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র অরুণার জন্যই আলাদা হতে হয়েছিল দিবাকরের মা ভাইয়ের কাছ থেকে। অবশ্য মাও খুব বেশি অত্যাচার করত অরুণার উপর, সারা দিন মেয়েটা চাকরি করে এসে বাড়ির সমস্ত কাজ করত, কাজের লোক রাখার যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও রাখতে দিত না দিবাকরের মা। অরুণার চাকরিটা খুব সামান্যই একটা চাকরি ছিল, একটা গণস্বাস্থ্য কেন্দ্রে ফিল্ডের কাজ করত, সারা দিন মাঠে ঘাটে দৌড়োদৌড়ি, আবার ফিরে এসে বাসার সমস্ত কাজ। মাঝে মাঝে তো অরুণাকে কষ্ট করানোর জন্য পরিষ্কার কাপড় আবার ধুতে দিত, প্রায় হাঁপিয়ে উঠত অরুণা, দু একটা কটু কথার উত্তরে একটু কথা বলে ফেলত, আর তারপরে শুরু হতো বাড়ির মধ্যে অশান্তি। অরুণাই শেষে খুব করে বলল দিবাকরকে আলাদা বাসা নিতে। দিবাকর প্রথমে রাজি ছিল না, পরে ভেবে দেখলো তাতেই হয়তো সবাই একটু শান্তিতে থাকতে পারবে, তারপরেই আলাদা হয়ে যাওয়া। কিন্তু আলাদা হওয়ার কিছুদিন পরেই মারা যান দিবাকরের মা। রূপকর গিয়েছিল স্টাডি ট্যুরে, 3 দিন পর ফিরে এসে দেখে মায়ের লাশ পচে গলে একাকার অবস্থা, স্ট্রোক করেছিলেন তিনি। অনেক কষ্টে পুলিশি ঝামেলা থেকে উদ্ধার করা হয়েছিল বিষয়টাকে। 2 ভাই ভীষণ ভেঙে পড়েছিল সেদিন, সারা জীবনে মাই তো ছিল ওদের একমাত্র সম্বল। মনে মনে প্রায় আফসোস করে দিবাকর, যদি আলাদা না হতো তাহলে হয়তো বাঁচানো যেত মাকে, অন্তত মৃত্যুর খবরটা ঠিক সময় পাওয়া যেত, লাশটা এভাবে পচে যেত না। মনের ভেতর থেকে কে যেন প্রায় বলে ওঠে, তার মায়ের মৃত্যুর জন্য কোনো না কোনো ভাবে অরুণাই দায়ী, ওর জন্যই তো এই আলাদা হওয়া। কিন্তু দিবাকর আবার নড়ে চড়ে বসে, না, যা হয়েছে তা নিয়তিতে ছিল বলেই হয়েছে। নিয়তি? হ্যাঁ নিয়তি, অরুণা কি ভীষণ ভালোবাসে দিবাকর, এটাও যেন ওর নিয়তি। এসব ভাবতে ভাবতে অফিস থেকে ফিরছিল দিবাকর। রাত অনেক হয়েছে, এত রাতে রিক্সা পাওয়া যায় না দেখে প্রায় হেঁটেই বাড়ি ফিরতে হয় দিবাকরকে। ইচ্ছা হয় না, শরীরেও কুলায় না, তবুও তাই করতে হয়। কিন্তু বাসার দরজার সামনে এসে অবাক হয়ে যায় দিবাকর। তালা খোলা এবং দরজা ভেতর থেকে আটকানো, এটা কিভাবে সম্ভব? ও তো সকালে তালা দিয়ে বেরিয়েছিল। দেরি না করে দরজায় নক করল দিবাকর, আর দরজা খুলতেই আরো অবাক।
তুমি এখানে?
কেমন লাগলো, চমকে গেলে তো?
তুমি না বললে তুমি বাড়ি যাবে?
বাড়ি গেলে কি তোমার এই বোকা বোকা মুখটা দেখতে পেতাম বলো?
কিন্তু কিভাবে কি হলো কিছুই তো বুঝতে পারছি না।
কি আবার হবে, তুমি এখানে এসেছে এক মাস হতে চললো, আরো দুই মাস তুমি যেতে পারবে না। এতদিন আমরা দেখা না করে থাকবো, তাই চলে এলাম।
ভালোই করেছো একদিক দিয়ে। এখন সরো, ভেতরে তো আসতে দাও। কিন্তু এক মিনিট, তুমি ভেতরে ঢুকলে কি করে?
কেন, তুমি তো আমাকে বলেছিলেই যে তুমি পাপুসের নিচে একটা চাবি রাখো। আমি সেই আন্দাজেই এসেছিলাম। এখানে চাবি না পেলে হয়তো বা তোমাকে চমকে দেয়া হতো না, সোজা তোমার ফ্যাক্টরিতেই যেতে হতো।
বাপরে, তোমার তো এত বুদ্ধি ছিল না, হলো কিভাবে?
আমাকে যে এখন একা একা থাকতে হয়, একা থাকতে হলে ঘটে একটু বুদ্ধি থাকা লাগে, না হলে আমার মতো একজন তরুণী কিভাবে থাকবে ওই ঢাকা শহরে?
এত বুদ্ধির তো আর প্রয়োজন ছিল না, তোমাকে একা থাকতেও হতো না। তুমি তো
কি চুপ করলে কেন, বলো বলো, কি বলতে চাও?
না থাক, কিছু না।
তুমি এখনো তোমার মায়ের মৃত্যুর জন্য আমাকে দায় করো, তাই না?
মায়ের মৃত্যুর জন্য আমি কোনোদিনই তোমাকে দায়ী করিনি।
মুখে কিছু বলনি সেটা মানলাম, কিন্তু মনে মনে ঠিকই আমাকেই দায়ী করো।
তুমি আন্দাজে আন্দাজে মনে করলে তো আর হলো না, আমি এমন কিছুই মনে করি না। কিন্তু মাকে হারানো আমার জন্য অনেক কষ্টদায়ক একটা ব্যাপার ছিল, অন্য সব সন্তানের মতোই। আমি কি কষ্টও পেতে পারি না?
দেখো, আমি বুঝি তুমি কষ্ট পাও, কিন্তু তুমি কি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করবে না?
তোমার কষ্ট বুঝতে পেরেছিলাম বলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
না, তুমি বাড়ি ফিরে প্রতিদিন ঝগড়াঝাটি আর অশান্তি থেকে মুক্তি পেতেই আলাদা হয়েছিলে, আমার জন্য না।
অরুণা, তুমি এটা বলতে পারলে? যত অশান্তি হোক না কেন, কোনো সন্তানই চায় না তার বাবা মার থেকে দূরে থাকতে। তুমি যদি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে তাহলে তো।
দেখলে, আমি বলেছিলাম না, মনে মনে তুমি আমাকেই দায় করো, আমাকে তুমি ভালোবাসতেই পারোনি কোনোদিন।
অরুণা প্লিজ, আমি আমার মাকে হারিয়েছি, এরপরও তুমি আমার সাথে এ সমস্ত বিষয় নিয়ে অশান্তি করো না। যা হবার হয়ে গেছে, এখন আর কিছুই আগের মতো অবস্থায় ফিরে আসবে না। এখন তো আর তোমার জীবনে কোনো অশান্তি নেই, এখন অন্তত আমাকে মাফ করো।
আমার জীবনে আর অশান্তি নেই? আসলেই তুমি বুঝলে না আমাকে কোনোদিন।
আমি আমার মাকে ভুলতে পারছি না, সেটা কি আমার অপরাধ?
না, তোমার অপরাধ হতে যাবে কেন, সব তো আমার অপরাধ। আমি কেন ঝগড়া করলাম তোমার মায়ের সাথে, আমি কেন চাকরি করতাম, আমি কেন সংসারে সব কাজ করতে পারতাম না, আমি কেন ক্লান্ত হয়ে যেতাম, সব সব আমার অপরাধ।
অরুণা, অনেক হয়েছে, এসব নিয়ে আমার আর কথা বলতে ভালো লাগছে না, চলো খেয়ে নি, আমি খুবই ক্লান্ত, আমার ঘুম দরকার।
সত্যি কথা শুনতে তো আর ভালো লাগে না কারোরই, তাও যদি সেটা আবার তেতো সত্য হয়। যাকে খাবার দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে এসো।
এখানে আসার পর থেকে দিবাকরের খাওয়া দাওয়ায় খুব অনিয়ম হচ্ছিল। সকাল আর দুপুরের খাবার অফিসেই সারত, কিন্তু রাতে এসে কিছু না কিছু করে খেতে হতো। রান্নার লোকও পাওয়া যাচ্ছিল না একেবারে, সামনের মাসে হয়তো বা পাওয়া যাবে। আর অফিসের এক কর্মচারী মাঝে মাঝে এসে ঘর বাড়ি পরিষ্কার করে, কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায়। সে অবশ্য কানে শোনে না, বোবা। সেও নাকি বাড়ি চলে যাবে, এখানে থাকতে তার ভালো লাগছে না। তখন মহা মুশকিলে পড়তে হবে দিবাকরকে। এইভাবে হুট করে আগের চাকরিটা ছেড়ে দেওয়া ঠিক হয়নি, কে জানতো এত কাজের চাপ পড়বে, তার উপর আবার থাকা খাওয়ার এত সমস্যা হবে। কোম্পানিকে বললেই বলে তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে লোক খুঁজতে, কিন্তু পাচ্ছে না। এটা বিশ্বাস করতে পারে না দিবাকর, অত বড় একটা কোম্পানি, হাজার হাজার লোক এখানে কাজ করে, আর বাসায় কাজের জন্য লোক পাওয়া যাবে না, এটা কোনো কথা হলো না। বেশি ঝামেলা মনে হলে তিন মাস পর আর কন্টিনিউ করবে না দিবাকর, ছেড়ে দেবে চাকরিটা, কিছুদিন রেস্ট নেবে, তারপর আবার নতুন চাকরি খুঁজবে। সব কিছু মিলিয়ে একেবারে হাঁপিয়ে উঠেছে দিবাকর, বিশেষ করে মায়ের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। মাঝে মাঝে অরুণাকে না নিজেকেই দায়ী করে দিবাকর তার মায়ের মৃত্যুর জন্য। অরুণা শুয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, এত ক্লান্ত দিবাকর, কিন্তু কিছুতেই তার যেন ঘুম আসছে না, হাঁসফাঁস লাগছে ভীষণ, অনেক গরম এখানে, তাই বারান্দার দরজাটা খুলেই রেখেছে। হঠাৎ মনে হল বাইরে থেকে কে যেন ডাকছে ওকে। কে? কার গলা? মা? আস্তে করে বারান্দায় উঠে যায় দিবাকর।
দেবু, দেবু রে, দেবু,
মা,
দেবু, দেবু, তুই আসছিস?
মা, আমি তোমাকে দেখতে পারছি না কেন?
আমি আসি রে দেবু, আমি আসি, আমি তোর কাছাকাছি আসি।
কিন্তু কিন্তু কোথায় মা? আমি তো তোমাকে দেখতে পারছি না।
আমি তো সব সময় তোর কাছেই থাকি, তুই টের পাস না। কিন্তু তোর বউ এখানে আইসে কেন? কয়দিন ছিলাম তোরে নিয়ে একটু শান্তিতে, আবার এখানে তোর লগে অশান্তি করতে আসছে কেন? কেন আসছো?
মা, মা, তুমি আমার সাথে ছিলা, মা, সত্যি সত্যি তুমি আমার সাথে ছিলা।
হ্যাঁ রে পাগলা, ছিলাম রে। মা হের পোলার কাছে থাকবে না তো কই যাবে তুই ক? কিন্তু এখন তো আর তোর আমারে দরকার নাই, তোর বউ চলে আসছে, আমি আর থাইকা কি করু, আমি যাই।
মা, না মা, না, তুমি যেও না মা, তুমি যেও না, তুমি যেও না মা।
না রে দেবু, তুই তোর বউরে নিয়ে আইসুকে থাক, আমি যাই, যেখানে শান্তি পাব সেইখানেই যাই।
মা, 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 তুমি কই, তুমি কই মা? মা যেও না, না মা, 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 তুমি যেও না মা, 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 মা।
হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে যায় অরুণার। কে কাঁদে এত রাতে? ঘুমের ঘোরে আর অন্ধকারে কিছুই বুঝে উঠতে পারে না অরুণা। পাশ ফিরে যাকে দিবাকর নেই, কোথায় গেল এত রাতে? আর কান্নার আওয়াজই বা আসছে কোথা থেকে? বারান্দার দরজাটাও খোলা, দিবাকর কি তবে বারান্দায় গেছে? আচ্ছা কে কাঁদছে তবে? দিবাকর নয় তো এত রাতে? হঠাৎ কি হয়েছে ওর, আর এভাবেই বা কাঁদবে কেন? ঘুমের ঘরে আনমনি এসব ভাবতে থাকে অরুণা। উঠে বারান্দায় যেতেও কেন যেন সাহস হচ্ছে না অরুণার। দিবাকর যদি বারান্দায় না থাকে? তারপর মনে অনেক সাহস এনে বারান্দার দরজার দিকে এগোল অরুণা। পরনে সাদা একটা ম্যাক্সি আর স্যান্ডেল ছাড়া ধীর পায়ে যাচ্ছে সে, যেন কেউ শুনে ফেললেই ঝাঁপিয়ে পড়বে ওর উপর। বারান্দার চৌকাট পেরিয়ে একটু উঁকি দিতেই দেখে,
মা, মা গো, মা, মা গো, মা।
তুমি এত রাতে এখানে কি করছো?
কে কে কে
আরে আমি আমি অরুণা, তুমি ভয় পাচ্ছ কেন?
তুমি তুমি এখানে কেন এসেছো? চলে যাও চলে যাও, তোমাকে দেখলে মা চলে যাবে। তুমি যাও এখান থেকে।
মা কোথায়? মা
মা আছে আশেপাশে কোথাও, তুমি চলে যাও, এসো না এখানে, এসো না।
মা এখানে কিভাবে আসবে? তুমি ভুল দেখেছো, ভুল বুঝেছো, ভুল হচ্ছে কোথাও তোমার। আরে বাবা, মা এখানে নেই, ছিল না, আসবেও না কোনোদিন।
না না, মা একটু আগেই এখানে ছিল, তুমি এসেছো বলে চলে গেল, আর আসবে না বলেছে মা।
শোনো, তুমি আমার কথা মন দিয়ে শোনো, মা আর আমাদের মাঝে নেই, যা ঘটছে সব তোমার মাথায় ঘটছে, একটু শান্ত হও, দেখো সব ঠিক হয়ে যাবে।
এসব এসব আমার মাথায় ঘটছে?
হ্যাঁ বাবা, সব তোমার মনের ভুল।
সব আমার মনের ভুল? মা ছিল না এখানে, আমার সাথে আমার সাথে এতক্ষণ কথা বলেনি। তুমি তুমি ঠিক বলছো তো?
হ্যাঁ আমি ঠিকই বলছি। এখানে আর এখন বসে থেকো না, চলো, অনেক গরম, চলো ঘুমাবে, চলো আসো আমার সাথে।
কিন্তু
কোনো কিন্তু নাই এখানে, ঘরে চলো, এসব নিয়ে আর একেবারেই ভাববে না, চলো।
অরুণা, তুমি এখানে ঘুমাচ্ছ? তাহলে আমার সাথে বারান্দা এতক্ষণ কে ছিল? না না না,
কুয়াশা।
A, B, C, FM, A9.2. We play the coolest music. It's ABC Radio. On air 24/7. Tune in.
Kuasha.
আজকে আমরা শুনছি কুয়াশায় 15 বছর আগে ঘটে যাওয়া এক কাহিনী, যে কাহিনীর মূল পাত্র পাত্রী হচ্ছে অরুণা এবং দিবাকর, স্বামী স্ত্রী। এবং আমরা গল্পের কাহিনীর শুরুতে আমরা দেখতে পেয়েছি যে দিবাকরের মা, দিবাকরের দুই ভাই, দিবাকরের ভাই রূপকর, দিবাকর এবং অরুণা এবং দিবাকর রূপকরের মা একসঙ্গে এক বাড়িতে থাকত। এবং আমরা জানতে পারি কাহিনীর শুরুর দিকে আমরা জানতে পারি যে দিবাকরের মা মারা যান, মারা যান মানে তার মৃত্যুটি খুব করুণ ভাবে হয়। অর্থাৎ দিবাকরের মা একটা সময় আলাদা হয়ে যায় তার ছোট ভাই রূপকরকে নিয়ে, রূপকরকে নিয়ে অন্য একটি বাড়িতে। তার কারণ ছিল অরুণার সঙ্গে তার একেবারে বনিবন হতো না। অরুণা একটা ছোট চাকরি করত গণস্বাস্থ্য কেন্দ্রের, সেখানে সারাক্ষণ ফিল্ড ওয়ার্ক করার পর বাড়িতে ফিরে আসার পরও তার শাশুড়ি তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করত, যে কারণে আস্তে আস্তে তাদের ঝগড়া বা বিবাদ বেশ একটা চরম আকার ধারণ করে। এবং সংসারের শান্তির জন্য দিবাকর অরুণাকে নিয়ে তারপর সে আলাদা বাড়িতে চলে যাবার পর দিবাকরের ভাই রূপকর একদিন অফিসের কাজে বাইরে যায়, দুদিন পরে এসে তার মার লাশ পায়। অর্থাৎ খুব করুণ ভাবে দিবাকরের মায়ের মৃত্যু হয় এবং লাশ এমন ভাবে পচে গিয়েছিল এবং লাশটাকে খুব বাজে অবস্থায় পাওয়া যায়, পচে গেলে একাকার হয়ে গিয়েছিল দুই তিন দিনের মধ্যে। তারপর থেকে দিবাকরের মনের মধ্যে সবসময় তার মায়ের জন্য একটা দুঃখ কাজ করত, কষ্ট কাজ করত। এবং তার সবসময় মনে হতো অরুণার সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ না হলে তারা কখনোই আলাদা হতো না এবং তার মায়ের হয়তো এইভাবে মৃত্যু হতো না। তো যাই হোক, দিবাকর মুন্সিগঞ্জের একটি ওষুধ কোম্পানিতে কেমিক্যাল অ্যাডভাইজার হিসেবে চাকরি নেয় এবং মুন্সিগঞ্জের ফ্যাক্টরি খুব কাছেই তার বাসা, যেখানে সে অরুণাকে নিয়ে আসে না কারণ প্রচন্ড তার কাজের চাপ, এমন কাজের চাপ যে সে ঢাকায় যাবার পর্যন্ত সময় পায় না, অরুণার সঙ্গে দেখা করবার সময় পায় না। এবং আমরা দেখতে পাই যে অরুণা একদিন তাকে ফোন করে বলে যে সে বাড়ি যাচ্ছে, সে বাড়ি যাচ্ছে, সে দুই তিন দিন তার সঙ্গে কথা হবে না। কিন্তু পরে বিকেল বেলা ফিরে দিবাকর দেখে তার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, অর্থাৎ অরুণা তাকে মিথ্যে কথা বলেছিল। সারপ্রাইজ দেবার জন্য অরুণা মুন্সিগঞ্জে হাজির হয় এবং এখান থেকে আমরা কিছু অদ্ভুত ঘটনা দেখতে পাই। সেই রাতেই দিবাকর তার মাকে স্বপ্ন দেখে, এবং তার মা তার স্বপ্নের মধ্যে এসে তাকে বলে যে অরুণার জন্য তাকে এমন কিছু কথা বলে যেটা ইন্ডিকেট করে যে অরুণাই হয়তো তার মায়ের মৃত্যুর জন্য দায়ী। এবং একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে দিবাকর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে অরুণা বাথরুমে গেছে গোসল করতে, কিন্তু রান্নাঘরে শব্দ হচ্ছে, অর্থাৎ যেই অফিসের ছেলেটি তার বাড়িতে এসে রান্নাঘরে সাহায্য করে সে কিন্তু আসেনি। রান্নাঘরে গিয়ে দিবাকর দেখতে পাই অরুণাকে, আবার যখন রান্নাঘর থেকে অরুণা বের হয় তাহলে বাথরুমে কি ছিল সেটা খোঁজ নিতে যখন বাথরুমের কাছে দিবাকর যায় তখন দেখে যে বাথরুম থেকে অরুণা বের হয়ে এসেছে। এই দ্বন্দ্বের মধ্যে থাকতে থাকতে আসলে অরুণা কোথায় সেটা আবিষ্কার করতে করতেই একটা পর্যায়ে দিবাকর দেখে অরুণা কোথাও নেই। তাহলে কি তার মনের ভুল ছিল? তাহলে কি অরুণা আসেনি, নাকি দিবাকরের হ্যালোসিনেশন হচ্ছিল? তারপরে কি আছে সেটা জানতে হলে আমাদের যেতে হবে পরের পর্বে, অর্থাৎ এখন যে পর্বটি শুনব। তাই সঙ্গে থাকবেন, আপনি আছেন কুয়াশা আর আপনার সঙ্গে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। কুয়াশা কিছু একটা পড়ে যাওয়ার শব্দে ঘুম ভেঙে যায় অরুণার। চমকে উঠে বসতেই দেখে বারান্দার দরজার সামনে পড়ে আছে দিবাকর। দৌড়ে গিয়ে লাইট জ্বালায় অরুণা, তারপর গিয়ে পালস দেখে। বিপি একটু লো মনে হচ্ছে ওর। অনেক কষ্টে টেনে টুনে বিছানায় শুয়ে দেয় অরুণা, তারপর গামছা ভিজিয়ে এনে চোখে পানি দিয়ে মুখটা মুছিয়ে দেয়। নড়ে ওঠে দিবাকর, কিন্তু কি সব যেন বিড়বিড় করতে থাকে এক মনে, করতে করতে পাশ ফিরে একসময় ঘুমিয়ে যায়। খুব মন খারাপ হয়ে যায় অরুণার। রাতে অকারণে এত গন্ডগোল করলো, এমনিতে বেচারা সারাদিন এত খাটুনি করে বাসায় ফেরে। আর সত্যি বলতে মায়ের প্রতি তো অসম্ভব দুর্বলতা ওর, ওর ছোট ভাইয়েরও, দুই ভাই মা বলতে অজ্ঞান। আর সেই দুর্বল জায়গায় আঘাত করেছে অরুণা, তাও একবার নয় অনেকবার। এখন তো আর মা নেই, তবু কেন যে সেই একই ভুল বারবার হয়ে যায়, এত চেষ্টা করে কিন্তু কেন যে হয় বুঝতে পারে না। আজ অরুণার জন্যই দিবাকরের এই অবস্থা, আর এত রাতে এই অনুতাপে গুমড়ে মরতে হবে অরুণাকে। সেও আস্তে করে দিবাকরের পাশে এসে শুয়ে পড়ল। কিন্তু তবে বারান্দায় দিবাকরের কাছে কে গেল, কে এতক্ষণ কথা বলে শান্ত করলো দিবাকরকে?
এই শুনছো, উঠবা না?
কয়টা বাজে?
এই তো 7:30। ঘুম হয়েছে ঠিক মতো?
ঘুম কি জানি কি কি যেন সব দুঃস্বপ্ন দেখেছি আমি।
ও কিছু না, বেশি দুশ্চিন্তা করলে মাঝে মাঝে এরকম হয়। তুমি আস্তে ধীরে উঠতে থাকো, আমি আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার নাস্তা রেডি করে দিচ্ছি।
হ্যাঁ তাই যাও, আমি শুয়ে থাকি আরো কিছুক্ষণ।
বেশি দেরি করো না কিন্তু আবার।
আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে।
শুয়ে থাকবে বললেও বেশিক্ষণ শুয়ে থাকতে পারল না দিবাকর। মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছে, আড়মোড়া ভেঙে উঠে বসল সে। অরুণার আরো কিছুক্ষণ দেরি হবে বলে মনে হচ্ছে, এক কাপ চা খাওয়া দরকার। বাথরুম থেকে ঝপাঝপ পানি ঢালার শব্দ, তার মানে অরুণা গোসল করা শুরু করে দিয়েছে। ও বের হবার আগেই একটু চা করে ফেলা যাক, নাস্তা না হয় পরেই খাবে, বহুদিন বউয়ের হাতে নাস্তা করা হয় না। খুব ভালো লুচি তরকারি করে অরুণা, যে খায় সেই মুগ্ধ হয়ে যায় ওর রান্নায়। বিছানাটা একটু গুছিয়ে ফেললে ওর একটু হেল্প হতো। থাক, অরুণা তো আজ সারাদিন বাড়িতেই থাকবে, সময় কাটবে না, তার থেকে বেশি করে কাজের মধ্যে থাকলে খারাপ লাগবে না। রাতে কখন ফিরবে দিবাকর তারও তো ঠিক নেই। রান্নাঘরের দিকে যায় দিবাকর, রান্নাঘর থেকে টুং টাং শব্দ ভেসে আসছে। কি ব্যাপার, কাজের ছেলেটা এর মধ্যে চলে এলো নাকি? কিন্তু ভেতরে এলো কিভাবে? অরুণা দরজা খুলে দিয়েছে নিশ্চয়ই, ওকে না হয় বলবে একটু চা করে দিতে। কিন্তু কাপ পেরেছে শব্দের সাথে চুরির শব্দ পাওয়া যাচ্ছে কেন? ছেলেটা নিশ্চয়ই চুরি পরে কাজ করছে না, তবে রান্নাঘরে কে?
অরুণা তুমি এখানে? তুমি না বাথরুমে ছিলে?
হ্যাঁ ছিলাম তো, কিন্তু সে তো আরো আগে। আমি একেবারে গোসল টোসল সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি। কিন্তু তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কেন? আমি তো ইচ্ছা করেই তোমাকে ডাকিনি।
ডাকোনি মানে? আমি তো তোমার ডাকেই ঘুম থেকে উঠলাম।
কি যে বলো না তুমি, আমি আবার তোমাকে কখন ডাকলাম? রাতে ভালো করে ঘুম হয়নি এই জন্য উল্টাপাল্টা ভাবছ। এই নাও চা খাবে না? নাও চা নাও।
না তুমি অরুণা না, তুমি অন্য কেউ। আমি আমি তোমার হাতে চা খাবো না।
কি বলছো তুমি এসব আবোলতাবোল? আমি অরুণা নই তো কে? দুষ্টুমি করো না তো, তোমাকে একদম মানায় না।
তুমি তুমি দূরে যাও, আমার কাছে আসবে না। আর বলো তুমি কে?
আমি আবার কে হব? আমি অরুণা। এবার চাটা নাও তো, নিয়ে গিয়ে ফ্যানের নিচে বসে ঠান্ডা মাথায় চাটা শেষ করো, দেখবে সব ঠিক হয়ে গেছে।
তুমি তুমি যদি অরুণাই হও তাহলে তাহলে ভেতরে বাথরুমে কে গোসল করছে?
তাই তো, বলো তো কে গোসল করছে? আর কে আছে এই বাড়িতে তুমি আর আমি ছাড়া?
ভনিতা করো না, বলো বলো তুমি কে বলো।
আরে আগে চাটা তো খাও, তারপর বলছি আমি কে।
সরো, আমার সামনে থেকে সরে যাও, সরো বলছি।
আরে কোথায় যাচ্ছ, কি হয়েছে তোমার বলবা তো। এই
দিবাকর ছুটে আসে ঘরে, এখনো একই তালে বাথরুমে পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। খুব বেশি যান্ত্রিক মনে হচ্ছে শব্দটা দিবাকরের কাছে। রান্নাঘরে যদি অরুণা থেকে থাকে তবে বাথরুমে কে, আর বাথরুমে যদি অরুণাই থাকে তবে রান্নাঘরে কে? কেমন যেন মাথা গুলিয়ে যাচ্ছে দিবাকরের। এসব কি হচ্ছে ওর সাথে? জোরে জোরে দরজায় ধাক্কা দেয় দিবাকর। ওমা, দরজা খুলে বেরিয়ে আসে অরুণা।
এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছ কেন?
তুমি এখানে, তাহলে রান্নাঘরে কে?
কে রান্নাঘরে? আমি তো জানি না, কে গিয়ে দেখো।
ওখানেও তো তুমি, একটু আগেই তো তুমি ওখানে ছিলে, তবে এখানে আসলে কিভাবে?
তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি সকাল থেকে একবারও রান্নাঘরে যাইনি, তুমি কিভাবে আমাকে রান্নাঘরে পেলে আমি তো বুঝলাম না।
তুমি রান্নাঘরেই যাওনি?
না আমি রান্নাঘরে যাইনি।
আমি বিশ্বাস করি না তোমার কথা। আমার সাথে এসব কি হচ্ছে? না না, কাছে আসবে না তুমি আমার। তুমি অরুণা নও।
আমি আমি অরুণা নই তো, তবে কে আমি?
আমি জানি না তুমি কে, তবে তবে তুমি আমার কাছে আসবে না। তুমি শুধু আমার সাথে এসো, এসো রান্নাঘরে, তোমাকে আমি তোমার মুখোমুখি করিয়ে দেব।
ঠিক আছে চলো, কি দেখাবে আমাকে দেখাও।
একটু আগেই আমি এখানে একটি কাপ ভেঙেছি, তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, ওটা নিশ্চয়ই এখনো পড়ে আছে। চলো চলো গিয়ে দেখবে।
চলো।
ওমা, একটু আগেও তো কাপটা এখানেই ছিল, এখন কোথায় গেল? ঠিক এখানেই ছিল। অরুণা, 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 অরুণা,
সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে অরুণাকে কোথাও পেল না দিবাকর। অরুণার ব্যাগ, জিনিসপত্র, এমনকি যে টিফিন ক্যারিয়ারে করে কাল খাবার এনেছিল অরুণা, সেসবের কিছুই নেই। তবে কাল রাত থেকে যা যা ঘটেছে সেগুলো কি ওর মনের ভুল? তার মানে ও ঠিকই ভাবছিল, যে বা যারা কাল রাতে ওর সাথে আশেপাশে ছিল তারা কেউই সত্যিকারের কেউ না। কিন্তু এসব ঘটনা কেন ঘটছে দিবাকরের সাথে? এত দম বন্ধ করা মুহূর্ত দিবাকর আর সহ্য করতে পারছে না। ও কি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে? কি এমন মানসিক চাপ যার কারণে তার মস্তিষ্কে এরকম বিকৃতি ঘটেছে? কোন রকমে কাপড় চোপড় পাল্টে বাড়ি থেকে বের হয়ে যায় দিবাকর। আর পারছি না জীবন বয়ে বেড়াতে, যথেষ্ট নির্ঝঞ্ঝট হওয়া সত্ত্বেও এত কিসের অশান্তি ওর মনের মধ্যে? রাস্তার মানুষজন অবাক হয়ে দেখছে ওকে, ওকে কিরকম উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। সারাদিন ও কিছুই খেতে পারেনি, মনে মনে একটা নতুন পরিকল্পনা এঁকেছে, এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা। তার আগে অরুণাকে একটা চিঠি লেখা দরকার, ওকে যে আসতে হবে এখানে। চিঠি লেখা শেষ করে সন্ধ্যার আলো আঁধারের মাঝে অফিসের জানালা দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলো দূরের ইট ভাটার দিকে। নিচে দাও দাও করে চুল্লিতে আগুন জ্বলছে, উপর দিয়ে উঠে যাচ্ছে ধোঁয়া, মিলিয়ে যাচ্ছে আকাশে। একসময় প্রত্যেককে মিলিয়ে যেতে হবে, হারিয়ে যেতে হবে। পরদিন সকালে ইটভাটার এক শ্রমিক হাঁপাতে হাঁপাতে এসে কোম্পানির নতুন ম্যানেজারকে খবর দিল, ইটভাটার চুল্লির মুখে অফিসার বাবুর শার্টের একটা টুকরো পাওয়া গেছে, আর গতকাল রাতে আরেকজন শ্রমিক ওনাকে ইটভাটার দিকে যেতে দেখেছে, ঠিক এই শার্টটা পরেই।
উরলা, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু ইনভেস্টিগেশনের জন্য কিছু প্রশ্ন আপনাকে করতেই হবে।
জি বলো, কি জানতে চান?
আপনার হাজবেন্ডের লিখে যাওয়া চিঠিটা আপনি পড়েছেন নিশ্চয়ই?
জি পড়েছি।
দিবাকর সাহেব সেখানে উল্লেখ করেছেন আপনি এখানে এসেছিলেন এবং একদিন একরাত এখানে ছিলেন, এবং একদিন একরাত এখানে ছিলেন বলে তার ভ্রম হয়েছিল। আসলেই কি আপনি এসেছিলেন?
কিভাবে আসবো স্যার, আমি তো বাড়িতে ছিলাম। আপনি চাইলে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন আমার বাড়ির লোকদের কাছে।
সে না হয় করবো, তার আগে বলুন আপনি কি ওনার এই মানসিক ভারসাম্যহীনতার কথা জানতেন?
ওর মা, মানে আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে উনি মানসিকভাবে অনেক অস্থির হয়েছিলেন, এটা জানতাম। কিন্তু আত্মহত্যার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে এটা আমি কল্পনাও করতে পারিনি।
আচ্ছা, এমন কি হতে পারে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি কোন ধরনের চাপ অনুভব করছিলেন?
মানে আপনি কি বলতে চাচ্ছেন?
আমি বলতে চাচ্ছি আপনাদের দুজনের সম্পর্ক ঠিক কেমন ছিল?
আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল, এই বিষয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা না। আমাদের মধ্যে যা মনোমালিন্য হতো
তা শুধুই
আমার শাশুড়িকে নিয়ে। কিন্তু তিনি অনেক আগেই গত হয়েছেন, তারও আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, যার কারণে পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি।
আলাদা হয়ে কি দিবাকর সাহেব সুখে ছিলেন?
না, তিনি শান্তিতে ছিলেন, কিন্তু সুখে ছিলেন না। মাকে ছাড়া থাকতে ওর মন চাইত না, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায়ও ছিল না। কিন্তু এসবের সাথে ওর মৃত্যুর কি সাত,
কি সম্পর্ক, সেটাই তো খুঁজে বের করার চেষ্টা করছি। এখানে শুধু ওনার সুইসাইডই নয়, আরো রহস্য জড়িত।
আর কি রহস্য?
ওনার কোম্পানির প্রায় লাখখানেক, মানে প্রায় কোটির সমপরিমাণ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না।
খুঁজে পাওয়া যাচ্ছে না মানে?
মানে অফিসের লকার যথেষ্ট মজবুত না থাকায় ওপর থেকে নির্দেশ আসে টাকাগুলো ওনার বাড়ির লকারে রাখার। এই খবর হাতে গোনা দুই তিনজন লোক ছাড়া আর কেউ জানত না। আপনি জানতেন কি?
না, ওর অফিসের কাজের ব্যাপারে আমাদের মধ্যে খুব একটা কথা হতো না কখনোই। তার মানে কি এটা হতে পারে যে টাকা আত্মসাতের সাথে ওর মৃত্যুর কারণ কোন না কোনো ভাবে জড়িত?
হতে পারে, আমরা সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি।
স্যার, ওর ডেড বডিটা উদ্ধার করার কোনো ব্যবস্থা কি হয়েছে?
উনি আত্মহত্যার যে পথ বেছে নিয়েছিলেন তাতে কি আর ডেড বডি খুঁজে পাওয়া যায়? আমাদের দেশের প্রশাসন এখনো এত উন্নত হয়ে ওঠেনি, চুল্লির নিরন্তর জ্বলতে থাকা আগুনের মধ্যে লোহাও ভস্ম হয়ে যায়, আর মানুষ তো খুবই ঠুনকো প্রাণী।
স্যার, স্যার, যেভাবে হোক কিছু করে আমার হাজবেন্ডের লাশটা ওখান থেকে তোলার ব্যবস্থা করুন, আর কিছুই চাই না আমরা, আর কিচ্ছু না, শুধু এতটুকু এতটুকু উপকার করুন আমাদের।
সেটা সম্ভব হলে আমরাই অনেক লাভবান হতাম। যাই হোক, যা হয়েছে তার সবই নিয়তির খেলা, এটা মেনে নেওয়ার চেষ্টা করুন।
দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে দিবাকরের কি আসলেই মাথায় কোনো সমস্যা আছে, অতিরিক্ত মেন্টাল স্ট্রেস বা কাজের স্ট্রেসে কি তার হ্যালুসিনেশন হচ্ছে সেসব ভুল দেখছিল। সে নিজেও এগুলো ভাবতে ভাবতে একসময় সে চলে যায় ইটের ভাটার কাছে এবং সে একটা চিঠি লিখে যায়। এবং আমরা একটা পর্যায়ে দেখতে পাই পুলিশ মুন্সিগঞ্জ থেকে ফোন করে ঢাকায় দিবাকরের স্ত্রী অরুণার কাছে এবং অরুণাকে জানায় সেই খারাপ খবরটি, অর্থাৎ দিবাকর আত্মহত্যা করেছে। এবং আমরা কাহিনী শুনে যেটা জানতে পারি, অরুণা কখনোই দিবাকরের কাছে আসেনি মুন্সিগঞ্জে, সেটা কি ছিল এবং দিবাকরের হঠাৎ করে আত্মহত্যা করার কারণটাই বা কি। এবং পুলিশ একসময় ইনভেস্টিগেশন করতে করতে অরুণাকে বলে যে একটা বিশাল অ্যামাউন্টের টাকা, বেশ মোটা অঙ্কের টাকা কোম্পানি থেকে গায়েব হয়ে গেছে। তাহলে এই টাকা গায়েব হওয়ার রহস্যের সঙ্গে কি দিবাকরের মৃত্যুর কোনো কানেকশন আছে? আমরা কিন্তু কিছুই এখনো জানি না। আত্মহত্যাই নাকি খুন তাও আমরা কিন্তু জানি না। তো সে যাই হোক, আমরা সবকিছুই জানবো শেষ পর্ব থেকে, অর্থাৎ যে পর্ব আপনি এখন শুনবেন। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও FM 89.2 তে, আর আপনার সাথে আছে শারমিন। আসুন তাহলে এখন শুনব আজকের কুয়াশার কাহিনীর শেষ পর্ব।
কুয়াশা
অরুণা খবর পাওয়ার পরপরই দিবাকরের ছোট ভাই রূপকরকে খবর দিয়ে দিয়েছিল। রূপকরও চলে এসেছে দিবাকরের বাড়িতে। বাড়িটা খাঁ খাঁ করছে, এখানে কোনো আত্মীয় স্বজন না থাকায় কেউ আসেনি। সবাই অপেক্ষা করছে দিবাকরের ডেড বডি ফিরিয়ে নিয়ে যাবার, কিন্তু সেই উপায়ও তো নেই। এমনকি রূপকর আর অরুণাকেও আপাতত এখানেই থেকে যেতে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত ইনভেস্টিগেশন শেষ হয়। রূপকর এখানে আসার পর ওকেও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। পুলিশ আবার যে কোনো সময় আসতে পারে। পুরো বাড়ি তছনছ লন্ডভন্ড করে রেখে গেছে ওরা। এরা মানুষ না অন্য কিছু, কে জানে? এই সমস্ত কিছু গোছানোর মতো মানসিক অবস্থায় নেই অরুণা। এই প্রথম এলো এই বাড়িতে, ভেবেছিল এই তিন মাসের মধ্যে একবার না একবার আসবেই, কিন্তু এভাবে আসতে হবে কে জানত? চিঠিটাকে বুকের মধ্যে আগলে রেখে চুপচাপ অপলক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে অরুণা। রূপকরও এসে বসল বৌদির কাছে। রূপকর আর অরুণার সম্পর্ক যথেষ্ট ভালো প্রথম থেকে, বৌদিকে বেশ পছন্দই করে রূপকর। কিন্তু মা কেন যে বৌদিকে সহ্যই করতে পারত না বুঝতে পারে না রূপকর। মা এত কাছের মানুষ হওয়ার পরও বৌদিকে সাপোর্ট করতে মন চাইত ওর, কিন্তু মুখ ফুটে কোনোদিন কিছুই বলত না। দাদা বৌদির মধ্যে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো, এটাও ভালো লাগত না রূপকরের। মা মারা যাবার পর প্রায় দাদার বাড়িতে যেত সে। মা থাকতে যে সম্পর্কটা একেবারে ঢিলেঢালা ছিল সেটা বেশ রমরমা হয়ে উঠেছিল। দিবাকর বলেছিল ওকে এই বাসায় উঠতে, কিন্তু মায়ের স্মৃতিমাখা বাড়িটাকে ছেড়ে আসতে ইচ্ছে হয়নি ওর। আর আজ এই পৃথিবীতে আপন বলতে আর কেউই থাকল না এই বৌদি ছাড়া।
এসব কি হয়ে গেল? আমার সাথে কেন এরকম হয়?
একটু শক্ত হো বৌদি, এখন বেশি ভেঙে পড়লে মালিকের লোকজন আর পুলিশ আরো পেয়ে বসবে।
কি করে শক্ত হবো তুমি বলো? এখন তো মনে হচ্ছে এসব কিছুর জন্য আসলে আমিই দায়ী।
কেন আবার এসব কথা বলছো তুমি বলো তো?
আমার জন্যই তোমার দাদাকে মায়ের থেকে আলাদা হতে হলো, আমার জন্যই মা একা কষ্ট পেয়ে মরল, আমার জন্য তোমার দাদা ভেতরে ভেতরে এত কষ্ট পাচ্ছিল, আর আমার জন্যই শেষ পর্যন্ত এরকম একটা কাজ করে বসলো।
এবার তুমি যদি এরকম কথা বলা শুরু করে দাও তাহলে তো তুমিও দাদার মতো অসুস্থ হয়ে পড়বে।
পুলিশের লোকগুলো কি নোংরা ভাষায় প্রশ্ন করে রূপ, আমি যে আর ওদের কথা শুনতে পারছি না।
তোমাকে ওদের কথা শুনতে হবে না, এরপর আর একবার আসুক আমি ওদেরকে সাহায্য করব।
না না তুমি কিছু বলতে চাও না, ওরা আরো পেয়ে বসবে, আরো নানা রকম আজে বাজে কথা বলবে, তুমি কিছু বলো না ওদেরকে, তুমি তুমি ওদেরকে কিছু বলো না।
বেশি কিছু না বলি, অন্তত একটু কঠোর তো আমাকে হতেই হবে বৌদি। তুমি চিন্তা করো না, আমি জলদি বাড়ি ফেরার ব্যবস্থা করছি।
সারা দিন না খেয়ে কাটানোর পর রাতে এক শ্রমিকের বাড়ির থেকে কিছু খাবার দিয়ে যায়। অরুণা একটুও খেতে চায় না। রূপকর খুব জোর করে এক চামচ ভাত খাওয়াতে সক্ষম হয়। নিজেও আতপেট খেয়ে ছোট রুমটাতে ঘুমোতে যায়। খুবই ক্লান্ত লাগছে ওর, কিন্তু চোখে এক ফোঁটা ঘুম নেই। বিছানার মধ্যে ছটফট ছটফট করতে থাকে। দাদারও এই এক অভ্যাস ছিল, কিছু হলেই দাদার ঘুম আসত না আর সারা রাত বিছানায় ছটফট করত। এরকম একটা সিদ্ধান্ত সে কেন নিল ভেবে কোনো কুলকিনারা পায় না রূপকর। ওদিকে দিবাকরের বিছানায় একা একা পাথরের মতো পড়ে আছে অরুণা। অপলক চোখে তাকিয়ে আছে, যে চোখের কোনো ভাষা নেই। কেন দিবাকর এরকম একটা কাজ করল? ওর মনের কথাগুলো অন্তত অরুণার কাছে খুলে বলতে পারত। কেন বলল না ও সেসব কথা যা ওকে কষ্ট দিচ্ছিল? সে অপলক চোখে হাজারো কথা নিয়ে সারা রাত কাটিয়ে দিল অরুণা পাথরের মূর্তির মতো। পরদিন সকালবেলা আবারও চলে এলো পুলিশ।
আমি আপনাদেরকে জানাতে এসেছি, কোম্পানির মালিক পক্ষ একটু আগে আপনাদের দুজনের নামে জিডি করে গেছে, আজই কেস করবে। তাদের ধারণা দিবাকর বাবু আপনাদের কারোর কাছে টাকা রেখে আপনাদের লাইফ সিকিউর করে আত্মহত্যা করেছেন।
এসব কি বলছেন আপনি? ওনারা এগুলো কিভাবে ভাবতে পারেন? আমরা ওই কটা টাকার থেকে অনেক দামি সম্পদ হারিয়েছি। আমার হাজবেন্ড ছিল, ওনাদেরকে এসব বন্ধ করতে বলুন, আমি আর পারছি না এসব সহ্য করতে।
সত্যি স্যার, আমরা এসবের কিছুই জানি না। আর তাছাড়া ওনারা অলরেডি একজন ম্যানেজার কাম ক্যাশিয়ারকে নিয়োগ দিয়েছিল, দাদা তাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছিল। আপনারা তাকে কেন আটক করছেন না? তার কাছেও দাদা টাকা হ্যান্ডওভার করে দিয়ে থাকতে পারে।
আমরা আপনাদের কথার জন্য বসে নেই। আমরা এরই মধ্যে তাকে আটক করেছি, কিন্তু সে বলছে সে কিছুই জানে না। আর তাকে দিয়ে দিল তো কোম্পানির উপর মহলে কাউকে সে কথা জানানোর কথা, সেটা তো তিনি জানাননি।
এক মিনিট স্যার, উনি যেদিন মারা যান সেদিন তার মানসিক অবস্থা খুবই বিক্ষিপ্ত ছিল। সেই অবস্থায় টাকাগুলো সেফ ভাবে কারোর হাতে তুলে দিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি ছিল। উনি হয়তো বিশ্বাস করে তাই করেছিলেন। আপনি ওই ক্যাশিয়ারকে ধরুন আর আমাদের ছেড়ে দিন, এভাবে আর পারা যাচ্ছে না।
কেসটা এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে আপনাদেরকে ছাড়ার কোনো উপায় নেই। আমি শুধু আপনাদেরকে সাবধান করতে আসলাম, আপনারা বরং কেসের জন্য প্রস্তুতি নিন।
ওনাদের মুখের কথায় তো আর কিছু আসবে যাবে না, আমরা ওনাদের নামে কেস করব। ওনাদের কাজের চাপেই আমার দাদার মানসিক বিকৃতি ঘটেছিল, আর কে জানে কাজের নাম করে হয়তো কেউ ইটভাটায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল দাদাকে। আর হাতের লেখা নকল করতে পারে এমন মানুষের অভাব নেই। বৌদিকে কিছু জানানোর থাকলে চিঠিটা লিখে পোস্ট তো করত, তা তো করেনি, কারণ বৌদির গ্রামের বাড়ির ঠিকানা অত তাড়াতাড়ি ওনারা জোগাড় করতে পারেনি। আপনি এখন আসুন স্যার, আমাদের যা করার আমরাও করব।
ঠিক আছে, এখনকার মতো আসছে।
রূপ, রূপ আমার কেমন যেন লাগছে, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমাদের এই অবস্থায় ওরা আবার কেস করবে, তখন আমরা এত টাকা কোথায় পাব? আমরা এখন কি করব রূপ, আমাদের কি হবে?
কিচ্ছু হবে না বৌদি, আমরাও ছেড়ে দেবো না কি ওদের। আমার অনেক সাংবাদিক বন্ধু আছে, আজকাল সংবাদপত্রের অনেক পাওয়ার, টিকতে পারবে না ওরা এর সামনে।
কিন্তু কিন্তু ওদের যে অনেক টাকা, ওরা ওরা সব কিনে নিবে, সবাইকে কিনে নিবে। তোমার দাদাকে হারিয়ে আমাদেরকে এখন জেলের ভাতও খেতে হবে রূপ। আরে কি পাপ যে করেছিলাম, আমি সত্যি পাপ করেছিলাম। আমার উচিত হয়নি তোমার মাকে আমাদের থেকে আলাদা করে দেয়া, ওনার বদ্ধ হাতে এই সমস্ত হচ্ছে রূপ। আমার কেমন যেন লাগছে, আমার মাথার মধ্যে কেমন যেন হচ্ছে, আমি পারছি না।
বৌদি, বৌদি তুমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও, সারা রাত ঘুমাওনি, চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখেছ? এসব চিন্তা বাদ দাও, আমি দেখছি কি করা যায়।
শুয়ে দিয়ে রূপকর ঢাকায় সাংবাদিক আর লয়ার কয়েকজন বন্ধু বান্ধবের মধ্যে ফোন দিয়ে কথা বলল। এর একটা বিহিত করেই ছাড়বে, সহ্যের একটা সীমা থাকে মানুষের। বৌদির মুখের দিকে তাকানো যাচ্ছে না। বন্ধুদের সাথে কথা বলে তো মনে হলো কিছু একটা করা যাবে, কাল সকালের মধ্যে কয়েকজন চলে আসবে এখানে, তারপর শুরু হবে যুদ্ধ। দেখি কে জেতে, টাকার জোর না সততা। কথা শেষ করে বাইরে এসে সিগারেট ধরালো রূপকর। সিগারেটের টান দিতে হঠাৎ লেটার বক্সের দিকে চোখ গেল। বেশ কয়েকটা চিঠি এসে জমে রয়েছে। চিঠিগুলো বের করে নিয়ে বাড়ির ভেতর ঢুকল রূপকর।
বৌদি দেখো তো দাদার কতগুলো চিঠি এসেছে, একটা তো দেখছি আবার বিদেশ থেকে এসেছে, ভিয়েনা। এ কি তুমি এখনো শুয়ে আছো যে? ওঠো, উঠে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো। তার আগে এই চিঠিগুলো দেখো।
তুমি দেখো, আমার ভালো লাগছে না।
আমি তো দেখছি, তুমিও দেখো। বেশ কয়েকটা চিঠি তো, পড়তে সময় লাগবে। ভাগ্যিস ওই টিকটিকি গুলোর হাতে পড়েনি, পড়লে আমরা পাওয়ার আগে ওরা নিয়ে যেত। কি যে সর্বনাশ হতো, এখন দেখি এগুলোর মধ্যে থেকে আমরা কোনো ক্লু বের করতে পারি কিনা। ওই দেখো ফোন বাজছে, তুমি দেখো আমি ফোনটা ধরি। হ্যালো, হ্যাঁ,
আবার কি?
উফ, আসছি। বৌদি তুমি কিছুক্ষণ থাকো, আমাকে পুলিশ ডেকে পাঠিয়েছে কি একটা দরকারে, আমি আধা ঘন্টার ভেতরে চলে আসছি। আমি আসার পর আমরা খাওয়া দাওয়া করব, এর মধ্যে তুমি ফ্রেশ হয়ে নিও। দেখি থানায় গিয়ে আবার ওনারা কি নাটক সাজিয়েছেন।
রূপকর চলে যাওয়ার পর পাথরের মতো নিথর অরুণা চিঠিগুলো তুলে নেয়, তারপর একটা একটা করে চিঠি পড়তে থাকে। হঠাৎ কি যেন হয় অরুণার, বিছানা ছেড়ে উঠে যায়, ব্যাগ থেকে কাপড় বের করে, তারপর বাথরুমে ঢুকে খুব শান্তির একটা গোসল সারে। বের হওয়ার পরপরই রূপকর ফিরে আসে, এসে কি হলো না হলো সেসব বলতে থাকে, কিন্তু কোনো কথাই যেন মাথায় ঢোকে না অরুণার। অবশেষে রাত হয়, দুই দিনের ধকল শেষে ঘুমিয়ে পড়ে রূপকর। কাল থেকে যে ওর যুদ্ধ শুরু, এদিকে অরুণা মাঝ রাত অবধি বিছানার সাথে লেপটে থাকে, তারপর উঠে বসে। খাবার টেবিলে বসে চাঁদের আলো একটা কাগজে কিছু একটা লেখে, তারপর বেরিয়ে যায় ঘর থেকে। অরুণাকে এগিয়ে যেতে দেখে শুধু বিশাল আকাশের একলা চাঁদ। অরুণা এগিয়ে যাচ্ছে ইট ভাটার দিকে, কোনো এক অপরাধের সাক্ষী যেন শুধুই চাঁদ। পরদিন সকালে অরুণাকে আর খুঁজে পাওয়া যায় না, শুধু তার একজোড়া স্যান্ডেল পরে থাকতে দেখা যায়, আর টেবিলের উপর পাওয়া যায় অরুণার লেখা চিরকুট। তাতে লেখা, আর পারলাম না রূপ, যাচ্ছি তোমার দাদার কাছে, এত বেশি অপরাধ বোধ মেনে নিতে পারলাম না, তুমি ভালো থেকো বৌদি। দিবাকরের কোম্পানির মালিকপক্ষ ডাবল মার্ডার কেসের ভয়ে টাকা আত্মসাতের কেসটা তুলে নেয়। যদিও পেপার পত্রিকায় এই নিয়ে অনেক লেখালেখি হয়, সবই রূপের বন্ধুদের সাহায্যে। অকারণ শাস্তির হাত থেকে বেঁচে যায় রূপকর, কিন্তু খুবই একা হয়ে পড়ে সে। বছরখানেক পরে বিয়ে করে রূপকর, একটা ফুটফুটে মেয়েও আছে তার। এখন আর নিজেকে অত বেশি একা মনে হয় না রূপকরের। ঠিক পাঁচ দিন পর ওর দাদা দিবাকরের প্রয়াণ দিবসে হঠাৎই একটা চিঠি আসে। সেদিন অফিস থেকে ছুটি নিয়েছিল রূপকর। ঠিক এমনই একটা চিঠি এর আগেও দেখেছিল। এই এত বছরের মধ্যে সেই চিঠিটার কথা একেবারেই ভুলে গিয়েছিল সে। ঠিক এমনই একটা চিঠি এসেছিল ভিয়েনা থেকে, বৌদির হাতে দিয়েছিল চিঠিটা, কিন্তু তারপর তো একবার মনে পড়েনি চিঠিটার কথা। ব্যস্ত হাতে খাম খুলতেই বেরিয়ে আসতো তিনটা প্লেনের টিকিট আর একটা চিঠি।
কেমন আছিস রূপ? তোর বউ আর মেয়ে কেমন আছে? তোর মেয়েটা নিশ্চয়ই খুব ফুটফুটে হয়েছে, কি খুব অবাক হচ্ছিস? আমি মরিনি রে পাগল, ওই সাদামাটা জীবনটা আর ভালো লাগছিল না, তাই এত সবকিছু। কোম্পানির টাকাগুলো নিয়ে আমি পালিয়ে এসেছিলাম, কিন্তু নাটকটা সাজিয়েছিলাম কিভাবে সে তো জানিসই। ঠিক এমনই একটা খাম আগেও দেখেছিলি না, ওটা পাঠিয়েছিলাম তোর বৌদিকে। আমার প্ল্যানে ওকেও সামিল করি ওই দিনই, ও আমার কথা মতোই সব করে চলে আসে আমার কাছে। পাসপোর্ট ভিসা সব রেডি করে ফেলেছিলাম কাউকে না জানিয়ে অনেক আগেই, আমি আগেই চলে আসি ভিয়েনায়, তোর বৌদি আসে পরে একাই। এবার যে তোর পালা, আমার এই কুবুদ্ধির জন্য তুই অনেক ভুগেছিস না রে, তোর দাদাকে মাফ করে দিস, আর বউ আর মেয়েকে নিয়ে চলে আয়। ওদের খুব দেখতে ইচ্ছে করে, দাদার অপরাধটা না হয় আড়ালেই রাখিস, কেউ যেন জানতেও না পারে। ভালো থাকিস, তোর দাদা।
কুয়াশা।
বন্ধুরা, শেষ হয়ে গেল আজকের কুয়াশার কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল আড়ালে অপরাধ। লিখেছেন শেগুফত আবিদশারি এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফত আবিদশারি, সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি এখন আজকের কুয়াশার কাহিনীতে যেসব চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। অরুণার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, দিবাকরের চরিত্রে মঞ্জু, রূপকরের চরিত্রে আপেল, পুলিশ ছিলেন রাজু এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন শাড়ি। সবাইকে অনেক ধন্যবাদ আজকের কুয়াশার কাহিনী শুনবার জন্য। আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হয়ে যাচ্ছে কুয়াশার নতুন কাহিনী নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন আর খুব ভালো থাকুন। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি শারমিন।
কুয়াশা।